exclusively on FusionBD.com.
Royal Tiger Twin presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো আরো একবার, রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই জেনে নেব কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি মোর্শেদ। 25 বছর বয়সী মোর্শেদের জন্ম শেরপুরে। ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের মোর্শেদ পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল। মায়ের হাতের যে কোনো রান্না তার খুবই প্রিয়। সবার দৃষ্টিতে যে কাজগুলো খারাপ তা এড়িয়ে চলেন মোর্শেদ। সাদাসিধে এই মানুষটি আজ আমাদের কি জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
আমরা জানলাম যে মোর্শেদ রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। শুরুতেই কনফার্ম করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনার মূল্যবান মতামতের কাছে আমরা যাব। প্রিয় শ্রোতা, এই স্টোরিটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের ভোটে ক্যান্সেল হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের যিনি গেস্ট আজকে আছেন তিনি বলার ক্ষমতা হারাবেন। ওকে, আমরা যাহা বলিব সত্য বলিবতে যে জিনিসটি আপনাদেরকে বারবার বলি, বারবার দেখাই, সেটা হল একজন অপরাধী কিভাবে হয়, অপরাধ সে কি করে এবং অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ায়, যাতে করে একজনের ভুল দেখে, একজনের অপরাধ দেখে সমাজে আর সবাই অপরাধী হওয়া থেকে নিজেকে বিরত রাখে। রাজু, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হ্যাঁ, আপনি বলুন, একেবারে ব্যাকগ্রাউন্ডটাই আমরা প্রথমে জানবো আপনার কাছ থেকে, শুরু করুন আপনি।
আমার দেশে বাড়ি শেরপুর। ওইখানে আমার ছোট থেকে মানে বড় হওয়া বলতে 7-8 বছর আগে দেশে আমার কাটছে। আমার বাবা বিয়ে করে 2টা, এখন আমার মা ছোট আর আমার ওই মা হইছে বড়। তো ওদিকে একটা ভাই, এদিকে হইছে আমি, আমার ছোট বোন, দুইজন। তো আমার বাবা ব্যবসা করতো, আপনার গরুর ব্যবসা করতো, যে এই হাটে থেকে কিন্তু আরেক হাটে বিক্রি করতো, মানে এক সপ্তাহ রাইখা। ব্যবসা ভালো হয়েছিল, আমার বাবার টাকা পয়সা অনেক ছিল। তো আমি তখন স্কুলে পড়তাম, ক্লাস 1 আমার ভর্তি করছে, কিন্তু আমরা থাকতাম নানার বাড়িতে। এখন আমার বাবা থাকতো তো আমার বাবার বাড়িতে, কিন্তু আমার বাবা খরচা দিত না। আমার মা কুলা চালন বানাইতো, ওইখান থেকে আর কি যেগুলা বিক্রি করতো উড়ি দিয়ে আমাদের সংসার চলতো কোন রকম করে। এখন আমার স্কুলের সাইডে একটা দোকান ছিল, বড় একটা মুদি দোকান, আমার ওই বড় ভাই যা আছে উনি চালাইতো। তো ওই দোকান থেকে একটা লুকে আর কি বাকি খাওয়ার পর আমার ভাইয়ে তাদের বাসায় যায় আর কি টাকাটা চাওয়ার জন্য, কিন্তু সে বাসা থাকে না, কিন্তু তার যে বউ আছে উনি আর কি গালাগালি করে আমার বাইরে, যে ওর বাকি দিছ কেন। তো ভাই ওইখান থেকে গালাগালি শুনে আইসা পড়ে, আইসা আমার বাবার বলে যে আব্বাটার কাছে দেখেছিলাম সে তো গালাগালি করছে। কিন্তু আমার আব্বা শুনা বলে যে পাখি খেয়েছে আবার গালাগালি করছে, আচ্ছা আমি যাই। আমার আব্বা গেছে, কিন্তু আমার আব্বারাও মানে গালাগালি করে নাই, মানে অন্য একটা মানে এরকম কথা বলছে, আমার বাবার কষ্ট লাগছে। যে আব্বা বলছে যে তারা বললো যে আর যেতে আমার দোকানে বাকি চাইতে না যা। কিন্তু সেদিন আমার আব্বা দোকানে বইছে, বর পরে সে বাকি নিতে আসছে। আব্বা বলতেছে না তোমার বউ গালাগালি করে তোমার বাকি দেওয়া যাবো না, আগে টাকা আরো দিয়ে দাও। কিন্তু সে তার আমি করে দেখে আমার আব্বা আর কি রাগ করে দোকান থেকে নেই, তারা অনেক মারে। মারার পর আমার জেঠা আবার মেম্বার, তো জেঠার কাছে যা বিচার দেয় সালিশ বসে। বসার পরে আমার বাবার বলে তুই আরো মারছিস কেন, বলতেছে এরকম এরকম গালাগালি করছে দেখে মারছি, আবার বাকি নিতে আইসে।
জি।
তারপরে এখান থেকে আমার আব্বার আর কি বলে যে তার ওষুধপাতি খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দে। তো আমার আব্বা কিছু টাকা পয়সা দিয়ে দেয়, কিন্তু আমার আব্বার তো কিছু বলতে পারলো না, তার ভিতরে একটা জিত রয়ে গেল। এদিকে যে আমার মারা খাওয়ান কিছু দেয় না এটা সবাই জানে, আমরা নানির বাড়িতে থাকি। তখন সেই লোকটা চিন্তা করলো যে দেখি তারে দিয়ে কিছু করতে পারি নাকি। আমার মার দেয় বললো কি যে তোমার জামাইতে অনেক টাকা পয়সা আছে, তোমার ছেলেদের তোমাদের তো দেখাশোনা করে না, তো তুমি কোনো ব্যবস্থা করো না কেন, তার নামে কেস করে দাও। কেস করে দিলে দেখা গেছে সে টাকা পয়সা কিছু দিতে পারে, এদিকে জমিন জোড়া চাইবা তাহলে পাইবা। তার কথা শুনে আমার মা যায় হারে কেস করে আমার আব্বার নামে, যে আমার বিয়ে করছে আমার ছেলে পেলেরা খাওয়ান করতে দেয় না, আমার বরণ পোষণ করে
কেস করে দেয়।
জি।
আপনার কে কেস করে, কার নামে?
জি, আমার মা আর কি আমার আব্বার নামে কেস করে।
আচ্ছা।
ওই লোকটার কথা শুনে
ওকে,
তারপর কেস করার পর যে আমার আব্বার হঠাৎ করে পুলিশে ধরে, আবার আব্বা বুঝতে পারে না যে কিসের জন্য পুলিশে ধরলো। লাস্টে যখন মানে জানে যে আমার মা কেস করছে, তখন আমার মারে বলে যে তুই কিসের জন্য কেস করছস, বলতেছে যে তুমি টাকা পয়সা দাও না, খাওয়ান করতে দাও না, আমার পোলাপান নিয়ে আমি অনেক কষ্ট করে চলি, এর জন্য আমি কেস করছি।
ওকে।
তো আমার আব্বারে অনেক টাকা পয়সা খরচ করে জামিন করে আনে, আনার পর আমার মানে ওই মা যে ভাইরা আছে,
জামিনটা কে করে?
আমার ওই যে ওই মা যে আছে আর কি,
বড় মা
আমার মানে ভাইরা, ওনারা জামিন করে।
জি।
জামিন করে আনার পর এখান থেকে দেখা গেছে আমার আব্বা মানে আমার মারা দেয় বলতেছে কি যে এখন তুমি আপস হয়ে যাও, আমি তোমার কিছু টাকা পয়সা দেই, মানে কেসটা উড়াই ফেলো, আর আমি ছেলে ফেলেরা খাওয়ান করছে দিম। এখনকার আমার মা বলতেছে আচ্ছা তুমি আমার 50,000 টাকা দাও, আর আমার ছেলের নামে কিছু জমিন দাও লেখা, তাহলে আমি কেস উঠাই ফেলবো। বলতেছে আচ্ছা দিমু ছেলের নামে জমিনটা পরে লেখা দেয়, আগে তোর 50,000 টাকা দিমু, তুই কেস উঠাই ফেলবে। তো টাকাটা আব্বা অনেক কষ্ট করে মানে গরু বিক্রি করে, দুইটা বিক্রি করে টাকাটি মানে বাউ করে, যে একটা তারিখ দেয় এই তারিখে যায় সেরা মানে কুঠে যাবে আমার মা আমার বাবা। তখন সে যেদিন কুঠে যাবে সেদিন রাইতে সেই লোকটা মানে আবার আমাদের বাড়িতে চা, যারপর আমার মারে বলতেছে কি যে দেখো এখন টাকা 50,000 দিতে মানে রাজি হয়েছে, পরে কিন্তু আরো পাইবা, তুমি কিছু উঠায় হন। মা তার কথা শুনে আমার বাবার যে সকালে যায় ডাকতেছে যে চলো যাই কুঠে, কিন্তু আমার মা আর কি গেল না, না যায় বলতেছে না আমি কেস উঠাবো না, এমনি চলতে থাক। আব্বু বলতেছে কেন উঠাইবা না, আমি তো টাকা তোমার দিব, বলতেছে না টাকা লাগবে না, আমার যদি 1,00,000 টাকা দাও তাহলে কেস উঠাবো। তখন এই কথা শুনে আমার মারে আমার আব্বু অনেক মারে, তুই 50,000 টাকা চাইছিস আমি দিতে রাজি হয়েছি, এখনকার মানে 1,00,000 টাকা চাইতেছে, এর জন্য মানে জিদ আমার মারে। তখনকার আমি আর কি দেখি দেখে আমার মারে বলতেছি মা তুমি এরকম কেন, যে 50,000 টাকা চাইছে আব্বা দিতে রাজি হয়েছে, তারপরে তো আব্বার জায়গা জমিন আছে, এদিকে আমরা দুই ভাই বোন, ওদিকে এক ভাই, থাকলে তো আমার তিন ভাইয়ের বোন এর থাকবো। এই কথা বললাম, বলার পরে বলতেছে তুই ছোট মানুষ তুই কিছু বুঝবি না। এদিকে আমার বাবা চিন্তা করতেছে যে টাকা পয়সা এত কষ্ট করে জোগাড় করলাম, ওই যেহেতু কেস উঠাইবো না, যাই টাকা পয়সা ধ্বংস করে দাম। তো আমাদের বাজারে মানে জুয়ার বুট বসে, ওইখানে যাই সে আমার বাপে আর কি জুয়া খেললো, জুয়া খেলে 50,000 টাকা মানে হাইরা ফেলছে। হাইরা পরে বাসায় এসে বাসায় তো একদম মানে মাথা নষ্ট হয়ে গেছে, 50,000 টাকা জুয়া খেলা দিয়ে দিচ্ছে। তখন মানে জমি বন্ধক রাখে 1,00,000 টাকা, দুই কাঠা জমিন দাম হয়েছে মানে আমাদের ওই দিনের আমলে আর কি 6,00,000 টাকা দাম ছিল, তো 1,00,000 টাকা আর কি বন্ধক রাখে জমিনটা, যে এক মাস পরে ছুটে নিবে 20,000 টাকা লাভ দিয়ে এরকম আর কি রাখে। টাকার পর ওই টাকাটা দিয়ে আর কি জুয়া খেলে ওই টাকাটাও মানে খেলে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর মানে আব্বা চিন্তা করতেছে তো 1,50,000 টাকা জুয়া খেলে দিয়ে দিলাম, এখন আমার মাও আর কিছু বলতেছে না, মানে কেস হাজিরা পড়তেছে, হাজিরা যায় দিয়ে আসতেছে টাকা খরচ করে, কেস আম্মা উঠাইতেছে না। এখন আমার বাবা আর কি চিন্তা করতেছে যে যা জমিন যেহেতু টাকা পয়সা নিয়ে লাগছে, টাকা পয়সা সব শেষ করে দেন, 1,00,000 টাকা যে বন্ধক রাখছে ওইখান থেকে আরো 5,00,000 টাকা নিয়ে তারা ছাপ করলাম মানে লেখা মানে ইয়া করে দিয়ে দিল জমিটা একদম। তো ওই 5,00,000 টাকা আইন না মানে আস্তে আস্তে জুয়া খেলতেছে, খেলতে খেলতে মানে এই টাকাও শেষ, এখন শুধু ব্যবসাটাই আছে। তখন আমাদের গরু ছিল 45টা গরু ছিল আর দোকানটা ছিল, এছাড়া আর কিছুই নাই। তখন তো আমার ভাই দোকানদারি করতেছে। এখনকার আমার বাপে চিন্তা করতেছে যে ভবিষ্যতে কিছু তো দুটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড় হলে ভবিষ্যতে বিয়া শাদী দেওয়া লাগবে, তার জন্য তো কিছু রাখার দরকার। তখন রাস্তায় সেটা 1 কাঠা জায়গা আমার বোনের নামে আর কি রেখা দিচ্ছে আব্বা রেখা। এখনকার মানুষের কাছে ঋণ করে আর কি জুয়া খেলা শুরু করছে, এখন মানুষের ঋণ লাগে চাপ দিতেছে, মানুষের বলতেছে যে আচ্ছা তোমাদের ঋণ আমি দিয়ে দেবো, সামনের সপ্তাহে গরু বেচা তারপর দিয়ে দেবো। তো গরুগুলো বিক্রি করলো, প্রায় 20টা গরুর মতন বিক্রি করছে, বিক্রি করে মানুষের কাছে অনেক টাকা ঋণ করছে, তখন তো গরু সস্তা আছে তখনকার দিনে, তো বিক্রি করে টাকাগুলো দিয়ে দিচ্ছে মানুষের, দিয়ে দেওয়া যে যে গরুগুলো ছিল একটা বেচে জুয়া খেলে আরেকটা বেচে জুয়া খেলে, এরকম করতে করতে লাস্টে কিচ্ছু নাই, সব কিন্তু শেষ হয়ে গেল। এখন আমার মা আবার আমার বাপের সাথে মিল ভালোই, সব শেষ বাপের সাথে মিল ভালোই, আব্বা মাঝে মাঝে একটু খাওয়ানো করতে দেয়। তখন আব্বা এরকম করতে করতে মানুষের কাছ থেকে আরো টাকা ঋণ করছে, এখন কি দিয়া ঋণ দিবে কিছুই তো নাই। তখন আমার মা বলতেছে কি যে চল আমরা ঢাকা যাইগা, ঢাকা যাইয়া ওইখান থেকে আমরা কামাইজন করে মানুষের ঋণ দিয়া পরে বাড়িতে আমার নাহলে তো মানুষের চাপে থাকা যাইতেছে না। তখন আমি স্কুলে পড়তাম, ক্লাস ওয়ানে পড়তাম, কিন্তু তখন আমার বয়স 7 বছরের মতন। তো ওইখান থেকে পরে তখন আগে জীবনে ফার্স্ট ঢাকা আসলাম, ঢাকা মহাখালী করাইল বস্তিতে আমরা মানে রুম ভাড়া নিলাম, তখনকার 100 টাকা রুম ভাড়া তখনকার আমল আর কি। তখন আমার মা আর কি বাসে কাজ নিলেও
কারাগারে থাকলেন, ওই 100 টাকা রুম ভাড়া নিয়ে আপনি, আপনার বাবা এবং আপনার মা?
জি, আমার ছোট বোন আমার নানির কাছে রেখে আসলাম।
আচ্ছা, তিনজন। আপনার বয়স কত তখন?
তখন আমার বয়স 7 বছর।
7 বছর আপনার বয়স, ওকে।
তখনকার কি আমার মা একটা বাসে কাজ নিল, ওইখানে আপনার 600 টাকা বেতন, মানে ঘর মুছবে আর রান্নাবান্না করবে ওইখান থেকে। আর এর দেখে আমার আব্বা রিক্সা চালা, রিক্সা চালায় সংসার চলে। মানে এরকম করে চলতেছে, আমার বাপের একটা লোকে বললো কি যে তুমি মানে জীবন তোমার শেষ তো শেষই, কিন্তু এই ছেলেটার মানে লাইফটা নষ্ট করতেছো কেন, লেখাপড়া করাইতেছো না, ওর একটা কোনো কাজও শিখাইতেছো না, এরকম করতেছো কেন? তো আমি তোমার একটা বুদ্ধি দিই, আমার একটা বন্ধুর গ্যারেজ আছে গাড়ির মহাখালী, ওইখানে তুমি ওর গ্যারেজে ভর্তি করে দাও, তাহলেই ওই কাজটা শিখুক, ভবিষ্যতে কিছু করে খেতে পারবো। পরে প্রাইভেট কারের গাড়িতে গাড়ির গ্যারেজ আর কি আমাকে ভর্তি করে দিল। তারপরের দিনকে ভর্তি করে দেওয়ার পর আমি ওইখান থেকে কাজ করতেছি, আমার উস্তাদ আছে যে উনি আমার অনেক মারতো, মানে যে কোনো একটা বিষয় আর কি মারতো। তো আমার মতন আরেকটা পিছিয়ে ছিল, ওর নাম ছিল সোহান। তো উনার অনেক আদর করতো, মানে আদর করতো কিসের জন্য, উনার একটা বোন ছিল, ওই বোনের সাথে ওনার রিলেশন ছিল, এর জন্য উনার অনেক আদর করতো, আমার মারতো। তো একদিন আমি ভাত খাইতে বসেছি, ভাত মানে মা প্রতিদিন দুপুরবেলা দোকানে যায় ভাত দিয়ে আসতো, তো ভাত খাইতে বসেছি, ওইখান থেকে সে আমার বলতেছে কি যে তখন আমার আর কি গ্যারেজে হৃদয় করে ডাকতো সবাই। হ্যাঁ, পরে আমার বলতেছে কি যে ভাত খাইতেছি মানে গ্যারেজের সাইডে টেবিল, টেবিলের ভিতরে বসে ভাত খাইতেছি। তখন একটা গাড়ি আসছে হর্ন ঠিক করার জন্য, যে হর্নটা বাজতেছে না, হর্ন ঠিক করার জন্য একটা গাড়ি আসছে। তখন আপনার একটা যন্ত্র মানে স্টার বলে ওটারে, তো ওটা মানে ডরে ছিল, এক ডরে রাখতাম মানে সব ভাগ ভাগ করা ছিল, আরেক ডরে আমি রেখে দিচ্ছি। তখন ওই পিছিয়ে পাঠাইছে যে স্টারটা নিয়ে, তো ওই আসছে ওই ডরে খুঁজতেছে পাইতেছে না। তখন আমার উস্তাদ আছে আমার বলতেছে স্টার কই রাখছ? তখন আমি তো দেশে থেকে আছি নতুন নতুন, তো আমাদের দেশের ভাষায় মানে ওইখানে বলে কি যে অডাই। তখন আমি বলতেছি অডাই, আমার পরে বললো একটা বকা দিল যে অডাই কি রে, হ্যাঁ অডাই কি, কোন জায়গায় ক? আমি বলতেছি অডাই। তখন ভাতের পাতের ভিতরে আমার একটা পিঠের মধ্যে থাবড় মারলো, আমার একদম নাক মুখ দিয়ে ভাত উঠে বসছে। পরে আমার মানে মালিক যিনি আছিল উনি এসে বলতেছে এত পিছিয়ে তুই মালিকান, বললো মারবো না, যে অডাই অডাই করতেছে, তো অডাই দেশে থেকে আসছে বলা বুঝে না, তো বুঝাই বললি তো হ্যাঁ তুই মারছিস নাক মুখ দেওয়া তুরছে, যদি মানে মারা যায় তো তাহলে কি হইতো? এগুলো মানে মালিকটা অনেক ভালো ছিল, মালিক এই কথা বললো, বলার পর আমার উস্তাদ একটু হাতে মাথায় দিল, আমার অনেক ভালো লাগলো যে উস্তাদ হাতে দিয়েছে, তাহলে আমার মনের ভিতরে কোনো কষ্ট ছিল না। তার দুই দিন পরেই আবার উস্তাদে করলো কি, আমার কাছে চাইছে উস্তাদে স্টার, আমি এনে দিচ্ছি এল। তখন মানে চিনি না, মানে
আরেকবার যদি একটু পরিষ্কার করে দেন, এটা কিসের গ্যারেজ ছিল?
এটা আপনার মানে এসির কাজ করতাম গাড়ি,
ওকে,
আর ইলেকট্রিকের কাজ করতাম। তখন উস্তাদে আমার কাছে চাইছে স্টার, আমি এনে দিচ্ছি এল, মানে লোহার একটা এল আছে ওটা এনে দিচ্ছি। আমার বলতে তোর কাছে এটা চাইছি, আমি তো ওটা চাইছি। তখন আমি বলতে চাইছি এনে দিতেছি। তো আমি যখন একটু আইছি ওটা আমার মানে গাড়ির মধ্যে ফিকা মারছি, ফিকা মারার পরে পিঠের মেরুদণ্ড হাড়ের ভিতরে লাগিয়া একদম মানে টেনিস বলের মতন ফুলে গেছে। পরে আমি তো ওই রাস্তার ভিতরে শুয়ে পড়ছি, শুয়ে কান্না করতেছি, মালিক আমার ওইখান থেকে উঠাই নিয়ে আসাইছি আর বসাইছে। বসানোর পরে বলতেছে যে আহারে এমন করে মালিকেন, ওই পরে উস্তাদে ডাক দিছে তুই আইজি দিগা আইসে। আর পরে বলতেছে তুই যে এই পিছিয়ে পোলা মানে এমন করে মাছ, যদি কোনো কিছু হইয়া যা তাহলে এটার মানে ইয়া নিব কারা, এটা তো আমার উপরে চাপটা আইব, তুই যদি থাকতে পারস ভালো মতন তাহলে থাক, নাহলে তুই গিরে থেকে চলে যা, আমি আরেক মিস্তারি রাখুন, মানে উস্তাদ এই কথা বলতেছে। পরে উস্তাদ আমরা মানে 300 টাকা দিল যে তুই আজকে বাসায় চলে যা, যা ওই জাতীয় সময় ডাক্তার দোকান থেকে ব্যথার ওষুধ ওষুধ টষুধ কিনে নেওয়া যাই। তো আমি যাই ওষুধ টষুধ কিনে মানে 100 টাকার মতন ওষুধ কিনলাম, কিনে আর গুলা টাকা নিয়ে বাসায় গেলাম। বাসায় যাই তখন আমরা বস্তির ভিতরে থাকতাম, তখন মানে ভিডিও গেমস খেলতো আর কি বোলাপানেরা, তখন 2 টাকা করে কয়েন ছিল, তো আমরা ওই ভিডিও গেমস গুলা খেললাম, খেলে আর কি টাকা পয়সা ওগুলো শেষ করার পরে বাসায় গেছি। মা বলতেছে যে অফিসে মানে গেছে থেকে আইসা পড়ছো কেন? বললাম যে আইসা পড়ছে উস্তাদের একটা মারছে একজন ব্যথা বেশি থেকে আইসা পড়ছে। পরে বলতেছে যে মারুক আর যাই করুক, উস্তাদের সাথে কখনো ভেদাভেদ করবা না, উস্তাদ যেহেতু উস্তাদ হয়েছে একটা বাপের সমান, যে কোনো কাজই শিখাক যে শিখাইব সে একটা বাপের সমান, এই কথা বললো আর কি আমার মা, যে ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, মারুক মায়ের দরকার কাজ কাম শিখো তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবা। তো মার কথা শুনে গেরেজ গেলাম, তারপর আমি কাজ করতেছি, তখন থেকে আর উস্তাদ আমার মারে না, মানে ভালোই আদর যত্ন করে, 1-1.5 বছর হয়ে গেছে গা, আমার গেরেজের বয়স, তখন আমাদের এখন যে বয়সটা তখনকার মানে অতটুক বয়স একটা ছেলে গেরেজে ঢুকছে, নাম ছিল মোস্তফা ওই ছেলেটার, ওনার বয়স ছিল 23-24 হবে আর কি তখনকার। আমি তো তখন আমার বয়স আপনার হবে 10-11 বছর। ওই মোস্তফা আমারে বলতেছি কি যে হৃদয় তুমি তো অনেক ভালো কাজ করো সবার চাইতে, আমি দেখতেছি তো আমি তো বিদেশ যাবো এর জন্য আর কি 6 মাস 1 বছর কাজটা শিখার জন্য আর কি আসছি, তারপর বিদেশ চলে যাম। পরে আমি বললাম ভালো কথা, আমি যতটুকু পারি আমি শিখাম। পরে বলতেছে আচ্ছা, একদিন তাতাল গরম দিছে, তাতাল গরম দেওয়ার পর উস্তাদ আমার বলতেছে কি রাং মানে তাতাল জ্বালাই দিবে রাং চাইতেছে, তো রাংটা আমি কই রাখছি বলতে পারতেছি না। পরে খুঁজা পাইতেছি না, দেখা উস্তাদ আমার বলতেছে এটিকা আইছি। আর পরে মনে করেন যে আমার হাতের ভিতরে গরম তাতালটা লাগাই দিছে, একদম চামড়াটা সাথে সাথে উইটা তাতালের সাথে লাগিয়ে গেছে, এখনো পর্যন্ত ডাক্তার এখানে আমার আসছে ছোটবেলায় যে করছিল।
কোন ক্লাসে পড়ছিলেন তখন আপনাকে পড়াশোনা বন্ধ?
তখন তো লেখাপড়া আমি করি নাই।
কোন ক্লাসের পরে ড্রপ আউট হয়েছেন আপনি, কোন ক্লাস পরে বন্ধ করে দিয়ে আপনি কাজগুলো করছেন?
আমি যখন ক্লাস 1 এ পড়তাম তখন তো দেশে থেকে আইসা বললাম,
ওই ওই 1 এর ওই ছোট বয়স থেকে আপনি কাজগুলো করছেন, মানে লেখাপড়া একদমই বন্ধ?
একদম বন্ধ। তারপরে তো আমি অনেক কান্না করতেছি মানে জলতেছে অনেক, তো মোস্তফা ভাই ছিল উনি আর কি গিরিস লাগাই দিচ্ছে পুরা জাগে, বলতেছে কি যে গিরিস লাগাই দিচ্ছে যে ভালো হয়ে যাবে। তখন আমি মানে বৈশা বৈশা ছোপা ছিল ওইখানে বৈশা বৈশা কান্দতেছে, কান্দা পরে আমার বলতেছে হৃদয় তোমার একটা কথা বলি, তোমার অনেক কষ্ট হইতেছে না? আমি পরে বললাম হ্যাঁ ভাই। পরে বলতেছে দেখো আমি বিদেশ যাইতেছিলাম কিন্তু আমি যাবো না, তুমি ছেলেটা অনেক ভালো কিন্তু আমি কাজপুর চিরাং রোড ওইখানে একটা গ্যারেজ দেখছি, 50,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, আর 50,000 টাকা যন্ত্রপাতি লাগবে, আমি বাড়ি থেকে 1,00,000 টাকা আনবো, আনার পরে তুমি যন্ত্রপাতিগুলো কিনে ওইখানে আমরা দুজনে চলে দাম, যে আসলে তুমি কাজকাম তো সবই পারো, তুমি কাজকাম করবা, কিন্তু ছোট মানুষ ঠিক আছে মানুষে বলবে যে এইটু পিছি কি কাজ করবো, কিন্তু আমি সে থাকবো মানুষে মনে করবো আমি কাজ করতেছি কিন্তু তুমি সু হিসাবে থাকবা, এরকম যাতে বুঝে কিন্তু কাজ করবা কিন্তু তুমি।
আচ্ছা আচ্ছা।
আমি বললাম আচ্ছা। তো সে বাড়ি থেকে 1,00,000 টাকা আনলো, তখন আমার মা আমার বাবা কিন্তু দেশে চলে গেছে, আমার আব্বা দেশে ওনাদের কাছেই থাকে, তো আমার মা একে একে আমার মা আর আমি থাকি, আমার ছোট বোন নানির কাছে থাকে, তো আমার মা আবার আমার মালিকের যে গ্যারেজে কাজ করতাম ওই গ্যারেজের সাইডে একটা মানে বাসা ছিল মালিকেরই, ছোট্ট একটা রুম ছিল, ওই রুম আমার মা ছেলেকে থাকতে দিছিল এমনিতেই। তো আমি যদি মুস্তফাভাবে বললো আমার টাকা এনে আমার বললো চলো, তো সেদিন আমি তার সাথে ধুলাই খাল গেলাম, দুলাই খাল যায় 50,000 টাকা যন্ত্রপাতি কিনলে ডাইরেক্ট সিন্দি নিয়ে কাজপুর চিরাংরোড চলে গেলাম, চিরাংরোড যায় সেরা ওইখানে মানে গ্যারেজ চলতেছে সুন্দর মতো নিয়ে, সেদিনকে আমার মা আর কি বাড়ি থেকে বের করে দিচ্ছে আমার মালিকে, বের করে দেওয়া আমার মা ফোন দিছে, আমার তো মোবাইল নিয়ে আমার মানে মোস্তফা ভাইয়ের নাম্বারে ফোন দিছে। পরে আমি বললাম মা এই জায়গায় আমি যে কাজকাম করতেছি আমি সুন্দর মতন চলতে পারবো, তোমাদেরও চালাইতে পারবো, তুমি দেশে চলে যাও আর কাজকাম করা লাগবো না আমার বাসায়। পরে বলতেছে আচ্ছা আমি তাহলে দেশে চলে যাই, তুই ঠিক মতন থাকিস। তো আমার মা দেশে চলে গেল, আমি এই জায়গায় গিরেজে কাজ করতেছি, প্রত্যেকদিন 20,000-15,000 টাকা কাজকাম হয় আর কি, ভালোই চলতেছিল, আমি কাজকাম করি, আরো একটা মিস্ত্রি মানে মিস্ত্রি বলতে হাফ মিস্ত্রি আর কি রাখছি, তার 5,000 টাকা বেতন দিয়ে খাওয়া খরচ দিয়া তার রাখছি, সে আমি কাজ করি, আর মানে মোস্তফা ভাই বৈশা বৈশা থাকে সেও কাজকাম করে হালকা পাতলা। তো 4-5 মাস হবে এরকম পরে মানে রোজারি তাইছে, রোজারি দেওয়ার পরে আমার বলতেছে হৃদয় তুমি তো দেশে যাবে এখন চলো মার্কেটে, মার্কেটে দেওয়ার পর আমার মার জন্য শাড়ি, আমার আব্বার জন্য লুঙ্গি, আমার জন্য প্যান্ট শার্ট জুতা মানে আমার ছোট বোনের জন্য নানির জন্য যা যা লাগে সব কিনে দিছে, একদম সেমাই থেকে শুরু করে সব কিনে দিল, দিয়া সেটা সেন্দে ফুরাই দিছে যে মহাখালী বাস স্ট্যান্ড দেয়া ওইখানে নামাই দিবা, আমার সেদিনকে 30,000 টাকা দিল মোস্তফা ভাই, যে এই টাকাটা নিয়ে তুমি তোমার মার হাতে দিবা, যে বলবা যে মা এটা আমার জীবনের প্রথম কামাই, হ্যাঁ তুমি এটা খুব যত্ন সহকারে রাখবা।
ওকে,
তো অনেক খুশি জীবনে প্রথম 30,000 টাকা হাতে পাইলাম নিজের কামাই, তারপরও আমার অনেক ভালো লাগলো। তো আমি দেশে গেলাম, যাওয়ার পর আমার মারে বললাম মা আমাদের মনে হয় এখন কপালটা ফিরে আইব, তো আমার 5,000 টাকা দিল আর 25,000 টাকা আমার মা রেখে দিল, ওই 5,000 টাকা আমি কিছুদিন থাকলাম দেশে ঘুরলাম ফিরলাম, আবার চিরাঙ্গুর চলে আসলাম ঈদের 7 দিন পর। আসার পর 2-3 মাস পরে মোস্তফা কাজকাম এমনি চলতেছে ভালোই, 2-3 মাস পরে মোস্তফা ভাই হঠাৎ ফিরা আমার কাছে কিন্তু ক্যাশের চাবি টাবি, আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় একটা ছুকে ছিল, ছুকে যা ডোয়ারের টাকা থাকতো সবসময়, ওই চাবি চাবি সব আমার দিয়ে রাখতো, আমার কিন্তু অনেক বিশ্বাস করতো নিজের ছোট ভাইয়ের মতন দেখতো। তো একদিন আমার না বলে সে ফট করে দেশে চলে গেছে, তার বাড়ি ছিল কুমিল্লা, কাজপুর থেকে বেশি দূর নয়, তো ওইখান থেকে গাড়িতে উঠে গেছে। তো যাওয়ার পরে আমার মানে ফোন দিচ্ছে, তখন আমি মোবাইল কিনছি একটা, আমার ফোন দিচ্ছে যে হৃদয় তুমি সুন্দর মতন চলে আমি দেশে এসে পড়ছি, 2-3 দিন পরে আসতেছি, গাড়িটা রাইলে ভালো মতন কাজকাম করো। তো আমি দুপুরে বাসা খাইতে গেছি, খাওয়ার গুছু গুছুর করে খাইটে মানে খাটের উপরে শুয়েছি, শোয়ার পরে তখনই আমি মানে মানে শোকেসের দিকে আমার চোখ গেলো, শোকেসের দিকে চোখ গেলে তারপরে আমি ডোয়ারের দিকে তাকাই, বললাম দেখি ডোয়ারটা খুলে কি আছে, ডোয়ারটা খুলে আমি দেখি 1,20,000 টাকা ডোয়ারের ভিতরে।
ওকে,
তো এই টাকাগুলো দেখে আমার মানে কিরকম মাথার একটা চক্কর দিয়ে উঠলো যে এতগুলো টাকা শেষ হয়ে গেছে, সে তো আমার বাড়ি ঘর চিনে না।
আচ্ছা,
এই টাকাগুলো নিয়ে যদি আমি যাই দেশে, যাওয়ার পর যদি মানে আমার দেশে একটা মানে স্টান আছে, স্টানের ভিতরে মানে দেখছি আপনার ট্রাক বাস এগুলো ঠিক করে কিন্তু প্রাইভেট কারের কোনো গ্যারেজ নেই, যদি আমি যদি একটা গ্যারেজ দিতে পারি তাহলে তো আমার লাইফটা খারাই যাবো। তো এই চিন্তা করে আমি তার কাছ থেকে টাকাগুলো নিয়ে সেদিন গিয়ে আর কি ডাইরেক্ট মহাখালী আইসা ওইখান থেকে বাড়িতে চলে গেলাম। বাড়িতে 1,20,000 টাকা থেকে 2,000 টাকা আমি খরচ করছি, আর 1,18,000 টাকা আমার মার হাতে দিচ্ছি। আমার মা দেখা তো এই টাকাগুলো দেখা তো মানে ভয়ে কাঁপতেছে যে এতগুলো টাকা তুই পাইলি কই, আর যাওয়ার 2-3 মাস পরে
টাকাটা চুরি করলেন।
হ্যাঁ, টাকাটা চুরি করে আমি নিয়ে আইসা বললাম আর কি তার কাছ থেকে। তারপরে আমার মা বলতেছে যে এতগুলো টাকা তুই পাইলি কই, আমি পরে মারে বললাম যে মা এরকম এরকম মস্ত বাবা এই টাকাগুলো রেখে গেছে।
মানে আমি মাকে সত্য কথাটাই বললাম,
সত্য কথাটাই বললাম। আমার মা পরে আমার বাপে ওই বাড়িতে থাকে, সেদিনকে রাইতে আসছে আমি আইসি শুই না আইসে, তারপর আমার মা আমার বাবা বলতেছে এরকম এরকম টাকাগুলো চুরি করে নিয়ে আইসা পড়ছে, তুমি এই টাকাগুলো নিয়ে কালকে সকালে ওরে নিয়ে যাইবা, যা টাকাগুলো ফেরত দিয়ে যাবা, আর মোস্তফারে বলবা কি যে ছোট গুলাপান বুঝে না এই টাকাগুলো দেখছে তার মাথা মতো ঠিক ছিল না তো চলে গেছে, তুমি তারা কিছু বললো না। আমার আব্বা বলছে আচ্ছা যেমন মানে সকালে রাতটা কুয়াক এই কথা বলে রাত থাকলাম। সকালবেলা ঘুম থেকে পড়ছি মানে গোসল টোসল করে রেডি হম যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তখনই রাস্তা দেখে তাকাইছি দেখে মোস্তফা ভাই আর একটা পুলা আসতেছে, তো তারে দেখা তো আমার মানে ভয়ে শরীর কাঁপতেছে, সে আইসা আমার দেখে হাইসা দিল। আমার বলতেছে হৃদয় তুমি তো আইসা বলছো ভালো হয়েছে, তোমাদের বাড়িতে ঘুরতে আসলাম।
ওকে,
আমি বললাম আচ্ছা ভাই আসছেন ভালো হয়েছে বসেন। পরে আমার মা তারে দেখে মানে হাতে ধরছে, ধরে বলতেছে বা তুমি তো আমার ছেলের সমানে, তোমার অনেক বয়স বড় হবা কিন্তু আমি তোমার ছেলের মতন মনে করি। হ্যাঁ, তুমি তার কাছে বললো না টাকাগুলো নিয়ে আসছে সে খরচা করে নাই আমার হাতে এনে দিছে।
ওকে, তার মানে আপনার মা দেখি আগে থেকে সারেন্ডার করে দিয়েছে যে না আসলে ও তো বুঝেই এসছে কি কারণে, আর উনি যে এসেছিল আপনার বাড়িতে এই টাকাটা নেওয়ার জন্যই তো মূলত এসেছিল না?
হ্যাঁ, টাকা নেওয়ার জন্য আসছিল, আমরা যে মহাখালী থাকতাম সে ওইখান থেকে কাশপুর থেকে আমাদের মহাখালী আসতে, আমাদের ভাষা তো ঠিকানা জানে না দেশে বাড়ি আসার পর সেই মহিলার বলছে কি যে হৃদয়টা তো আমি নিয়ে গেছি ওই দেশে চলে গেছে ওর অনেক বড় অসুখ, তো তারে দেখতে যাবো তার বাড়ির ঠিকানা তো জানি না।
যাই হোক, ওনাকে ম্যানেজ করে তুমি এনে এসছে, আসলে মূলত ওনার উদ্দেশ্য ছিল আপনার টাকাটা যেভাবে হোক উনি বের করবে, তাই তো?
তারপরে আমার মা তারা হাতে ধরে বলতেছে কি যে বাবা
উনি কি এসে টাকার কথা বলেছিল নাকি?
টাকার কথা কিছু বলেন, আমার দিকে আমাকে হাইসা দিছে। আমিও তারা দেখে মানে ভয় পেতেছি, আমার দিকে হাইসা বলতেছে হৃদয় সমস্যা নেই তুমি তো আমার ছোট ভাইয়ের মতন, আমি তোমার দেখি তো টাকাগুলো নিয়ে আইসা পড়ছো তাতে কোনো আমার সমস্যা হয় না, আমি কোনো কিছু মনে করিনি। তো আমার মা বলল এই যে তোমার টাকাগুলো নেও, তখন 2,000 টাকা কম ছিল, তখন ওই টাকাগুলো নিয়ে আমার মারে আর কি উপরে 17,000 টাকা এই 18,000 টাকা আমার মারে দিয়ে দিছে, আর 1,00,000 টাকা উনি নিছে।
আচ্ছা,
আমার মারে 18,000 টাকা দিয়ে বলতো আপনি গিলো নিয়ে চলেন আমি ওরে নিয়ে যাই গ্যারেজ বন্ধ আছে। আমার মা মানে ভয় পাইতে,
মানে আপনাকে আবারও নিয়ে গেল গ্যারেজে?
হ্যাঁ, আমার মা মানে ভয় পাইতেছে, দিতে চাইতেছে না যে নিয়ে কোনো মারে ডারে নাকি যতগুলো টাকা চুরি করে নিয়ে আসা বললো সে এই জায়গায় এসে কিছু বললো না, আমার মা মানে দিতে চাইতেছে না। সে আবার আমার মারে বললো আপনি কোনো চিন্তা করেন না তার কোনো ক্ষতি হবে না, হ্যাঁ তার আমি নিয়ে যাই। তো এ কথা বলে আর সে আমাকে নিয়ে আসলো, নিয়ে আসা পরে মানে আগে যেভাবে চলতাম সেভাবে আমি চলতে পারতেছি না, মানে তার সামনে যাইতে আমার লজ্জা লাগতেছে। পরে ওইখান থেকে আমি আইসা পড়ি, তারে বইলা যে ভাই আমি আর গ্যারেজে কাজকাম করবো না, আপনি তখন কাজকাম শিখছেন আপনি গ্যারেজটা চালাতে পারবেন, আমি যাই অন্য একটা গ্যারেজে ঢুকতে পারবো। তখন আমি দেশে গেলাম, দেশে যাওয়ার পর আমার মারে বললাম যে মা আমি তো চলে আইসি এখনকার আমাদের সংসার কিভাবে চলবো দেখি আমি একটা কিছু করতে পারি নাকি, তখন শেরপুর অনেক দৌড়াদৌড়ি বললাম গ্যারেজের মালিকগুলোর সাথে কথা বললাম, কিন্তু প্রাইভেট কারের গ্যারেজ তো নাই, ট্রাকের আর হয়েছে আপনার বাসের গ্যারেজ, কিন্তু ওইসব কাজটা আমি পারি না। তখন চিন্তা করলাম যে ঢাকা আবার চলে যাই, তখন আমার মার এনে ঢাকা মহাখালী আবার করেল বস্তিতে আসলাম। আইসা আমি চিন্তা করতেছি যে এদিকে তো ভালো গ্যারেজ আছে প্রাইভেট কারের, একটা গ্যারেজ যদি ঢুকতে পারি তাহলে 10-15,000 টাকা বেতন ধরবে, আমার মা আমার চলতে পারবো সুন্দর মতন। তো অনেক গ্যারেজে মানে ট্রাই করলাম কিন্তু কোনো গ্যারেজে নিতেছে না। তখনকার ওয়ারলেস গেট একটা গার্মেন্টস ছিল, তখন ওই গার্মেন্টসে মানে আমরা যে বাসায় থাকতাম একটা ছেলে কাজ করতো ওই বাসায় থাকতো আর কি, তো উনি আমার বলতেছি কি যে বৈশাখ কি করবি চলো গার্মেন্টসে ঢুকাই দিয়ে তোরে। আমি বললাম আচ্ছা গার্মেন্টস কি জিনিস যায় দেখাই, কাজ না করলে এমনিতে যায় দেখাই। তো অবশ্যই গেটে দাঁড়ালাম আমি গার্মেন্টসের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমার মানে আয়রন ম্যান আর কি ঢুকাইলো। হেল্পার বেতন ছিল 1662 টাকা, আমার বেতন দিল 2500 টাকা। তো আমি ওইখানে কাজকাম করতেছি, ওইখানে আমার ফেডলক মেশিন ওটা আর কি চালানি শিখলাম, 2-3 মাস কাজ করলাম, কাজ করার পর 2-3 মাসে শিখে গেলাম। তখন গাই মানে ইয়াটা আপনার ওই গার্মেন্টসটা গাজীপুরে চলে গেল, তখন গাড়ি দিছে কিন্তু গাড়ি দিয়ে যাইতে যাইতে দেখা গেছে সকাল 7টা থেকে ওয়ালেজ গেটে আসা লাগবো, গাড়ি দৌড়া লাগবো, যাইতে যেতে 9:30 বাজে দেয়, আবার যদি 5টা বাজে ছুটি দেয় বাসে আসতে আসতে 9:10 বাজে দেয়। তো এরকম করে 15 দিন ডিউটি করে পর আর চিন্তা করলাম আর এই গার্মেন্টস আর চাকরি করবো না আমি। তো ওইখান থেকে আইসা বললাম, আইসা কিছুদিন 15-20 দিনের মতন আবার বসে খাইলাম চেয়ারম্যান বাড়ি, ওই জায়গায় আরেকটা গার্মেন্টস নতুনই খুলছিল, তখন ওই গার্মেন্টসে ঢুকলাম। তখন অপারেটরে আমি ঢুকলাম, যা ইন্টারভিউ দিলাম মানে পাশ করলাম ইন্টারভিউতে, বললো যে আচ্ছা যে কাজ পারে চলবো, তখন আমার 3400 টাকা বেতন দিল আর কি।
ওকে,
তো তখন আর কি জীবনে ফার্স্ট আর কি মানে অপারেটারে ঢুকলাম আর কি।
ওকে,
কাজকাম দিতেছি করতেছি, ওইখানে একটা ছেলে ছিল, নাম হয়েছে বাবু, ছেলেটা খুব ভালো ছিল, সে ছিল ডান্স মাস্টার।
জি,
সে ডান্সও করতো আবার গার্মেন্টস এর চাকরিও করতো। তার সাথে আমি চলাফেরা করি, সে আমার বলতেছে হঠাৎ একদিন, মুর্শেদ, তখন আমার নাম তো সবাই জানে মুর্শেদি, তো মুর্শেদ বউ বাজার আমার ক্লাব আছে ওইখানে চল, আমি তো ডান্স শিখাই, যা দেখিস। তো আমি চাইলাম, যাই, সে ডান্স করতেছে, দেখতেছি মেয়ে ছেলে একসাথে নাচতেছে, দেখে খুব ভালো লাগলো। তো আমি বললাম কি, বাবু তোমার সাথে না আমি ডান্স শিখবো। পরে বলতেছে আচ্ছা তুই যদি ডান্স শিখোস তাহলে মানুষের কাছে তো টাকা নেই, তোর কাছে টাকা নেবো না, তুই আমার বন্ধুর মতন তুই এমনি শিখতে পারবি। তো তার কাছ থেকে আমি নাচ শিখতেছি, এদিকে গার্মেন্টস কাজ করতেছি, সুন্দর মতনই চলতেছিল। গার্মেন্টস আমার প্রতি মাসে 6,000-6,500 টাকা মতন পাইতাম ওভারটাইম টুম নিয়ে। তো তখন মানে পিএমজি ছিল অফিসের, তখন গার্মেন্টসের 4-5 মাস বয়স আর কি হয়ে গেছে চাকরির বয়স, এদিকে আমি ডান্সও করতেছি। পিএমজি ছিল, ওই পিএম একটা মেয়ে আর কি কাজের ভুল করছে, আমার সাইডে মেয়েটা পিএম এসে মেয়েটার আর কি মানে গালাগালি করতেছে। মেয়েটা বলতেছে আপনি গালাগালি করেন কেন, আমি কাজের ভুল করছি, আমার অ্যাবসেন্ট করতে পারেন, গালাগালি করতেছে কেন।
পিএম মানে পিএম থেকে কি হয়,
মানে লাইন দেখাশোনা করে আর কি।
ওকে, ওনার পদবি হচ্ছে পিএম।
জি, পিএম এর নিচে সুপারভাইজার, সুপারভাইজার উপরে আর কি পিএম, সে আর কি সুপারভাইজার করে, মানে জারি জুড়ি দিতে পারে, লাইন টাইন দেখে।
ওকে,
পিএম আইলে কেউ কথা মতো বলে না, তার সামনে সুন্দরভাবে কাজকাম করে আর কি।
ওকে,
তো তারপর আর কি পিএম যখন এই কথা বলছে, পিএম মেয়েটার একটা থাবর মারছে। থাবর মারার পরে আমি বললাম স্যার আপনি তো এই কাজটা ঠিক করলেন, একটা মেয়ের গায়ে হাত তুললেন কেন। পরে বলতে তুই কথা বলি তোরও কিন্তু মারম, পিএম আমার এই কথা বললো। বলার পরে আমি বললাম কি দেখেন আপনি আমার মারতে পারবেন, কিন্তু মেয়েটা যে মারছেন এটা এই কাজটা কিন্তু ঠিক হয় নাই, এই কথা বলছি। পরে না, পিএম আমার কালারে ধরছে, কালারে ধরার পরে আমিও তার কালারে ধরছি। তখনকার যখন কালার ধরলাম বাবু, তারপর আরো পোলাপান ছিল সবাই আইসা, পিএম এর লাইনের ভিতরে মানে মারা শুরু করলো। মারা শুরু করার পরে মানে দারোয়ান, তারপরে সুপারভাইজার, স্টাফ যত আছে সবাই আইসা পিএম এর টেনে টেনে চেম্বারের ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমরা কাজকাম করতেছি না, কাজকাম বন্ধ, যে পিএম এর যদি বিচার না করে, জিএম স্যার যদি বিচার না করে তাহলে আমরা কাজ করবো না।
এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিটের বিরতি। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই। সবগুলো গল্পকে সাজিয়ে, সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে, এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে, আমাদেরকে ফোন দিতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297। এটা হচ্ছে রকমারি ডট কম এর নাম্বার। রকমারি ডট কম এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আর জিকে দিয়ে আর যাহা বলিব সত্য বলিব বইটি চাই, এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। ওকে, ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
ইয়োন্ডার মিউজিকে এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়াই, এছাড়া কোনো সাবস্ক্রিপশন ফিও প্রয়োজন হবে না। 20 মিলিয়নেরও বেশি লোকাল এবং ইন্টারন্যাশনাল হিট শুনতে এখনই ডাউনলোড করো দেশের 1 নম্বর মিউজিক অ্যাপ। এয়ারটেল ইউজাররা এয়ারটেল ইয়োন্ডার মিউজিক এবং রবি ইউজাররা রবি ইয়োন্ডার মিউজিক ডাউনলোড করো গুগল প্লে স্টোর কিংবা iOS অ্যাপ স্টোর থেকে। জয়েন দ্য গ্যাং, নো মানি ফর মিউজিক।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আর জি কিবরিয়া নামে। প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম মোর্শেদের জীবনের অপ্রিয় সত্য। ওকে মোর্শেদ, আমরা যেখানটায় ছিলাম তারপর,
তারপরে জিএম স্যার আসলো, আইসা বলতেছি কি আমরা, আমি তো সব শুনলাম পিএম এর দোষ, আচ্ছা তার হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি, তোমরা কাজকাম করো সুন্দর মতন আর বেজার বেজার করো না, এই কথা জিএম স্যার আর কি বললো সবারই। তখন সবাই কাজ করা শুরু করলো, তখন আমি কাজ করতেছি, সবাই ছুটি হয়ে গেছে, 5টা বাজে ছুটি দিয়েছে, আমার রাখছে 7টা পর্যন্ত। তখন জিএম স্যার আমার চেম্বার ডেকে নিয়ে বলতেছে রং বাজ হয়ে গেছো গা। আমি পরে বললাম স্যার কেন, যে তুই পিএম এর কলার ধরছিস কেন। আমি বললাম কলার ধরছি, সে আমার গায়ে হাত তুলছে, মেয়ের মারছে, তার জন্য কলার ধরছি। এর জন্য তো আমি তার গায়েও হাত তুলিনি, সবাই আইসা মারছে, এর মধ্যে আমার দোষ নাই। পরে বলতে তুই চলে যাবি এই অফিস থেকে। আমি বললাম যদি না যাই, যদি না যাস তাহলে তোর আজকে পুলিশের হাতে ধরাই দেবো, এই কথা আর কি জিএমএ বলতে। আমি বললাম যে যেটা নিয়ম এটা আপনারা পালন করেন যে 3 মাস 13 দিনের বেতন দেন, তাহলে আমি চলে যাবো, সমস্যা কি? পরে বলতেছে না, তোর 10,000 টাকা দিতে তুই অফিস থেকে চলে যাবি, কারণ এই অফিসের ভিতরে তুই পাক না বেশি, তুই থাকলে মানে মানুষ আর সাহস বাইরে যাবে।
এটা আপনাকে বললো?
জি। তারপরে বললো তুই যদি না যাস পুলিশের ধরাই দেবো। এই চিন্তা করলাম যে তারা টাকাওয়ালা মানুষ, অনেক কিছু তো করতে পারে। এই চিন্তা করে আমি বললাম আচ্ছা দেন আমার 10,000 টাকা দেন, আমি এই অফিসের কালকে থেকে রাম না। তো আমার 10,000 টাকা দিল, দেওয়ার পর আমি ওই অফিস থেকে পরের দিন থেকে আর যাই না। এদিকে কিন্তু আমার ডান্স চলতেছে, আমি নাচ শিখতেছি। ওয়ারলেস গেট আরেকটা অফিস আছে, ওই অফিসে যাই, আমি ইন্টারভিউ দিলাম, এখন আমার 200 কম 5,000 টাকা বেতন ধরো, মানে 48,000 টাকা বেতন ধরলো। সুন্দর মতন কাজকাম করতেছি, ঢোকার 3-4 মাস পরে আমি মানে আপনার রোজার ঈদ আসলো, অফিসের ভিতরে ঈদের আগে অনুষ্ঠান করে, বড় বড় বক্স আনছে, সাউন্ড বক্স বাজাইতেছে, সবাই দেশে চলে যাবে, মানে আমার থরিত কথা সবাই নতুন কাপড় চোপড় পরে গেছে। তো আমিও ভালো ড্রেস পরা সুজুতা রুদা পরে গেছি। তখন আমি ওই অফিসে আর কি একটা ডান্স করি, একটা গানে নাচি। নাচার পর মুক্তা নামে একটা মেয়ে আছে, সে নাচটা দেখে, দেখার পরে আর কি আমার তার ভালো লাগা জায়গা। সে আমার বলতেছে না অনুষ্ঠান শেষে যে তোমার ফোন নাম্বারটা যাইতে সময় দেওয়া যায়। আমি পরে বললাম কেন? বলতেছে না দেওয়া যাবে, সে কিন্তু আমার বয়সে বড় হবে আর।
ওকে,
সে আমার নাম্বারটা নিল, নেওয়ার পরে আমি দেশে চলে গেলাম, আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে মুর্শেদ তোমার একটা কথা বলবো, রাখবা? আমি বললাম হ্যাঁ বলেন। তারা কিন্তু আমি আপনি করে বলি দেখতে দেখা যায় সে আমার সিনিয়র হবে। তো আমি হ্যাঁ বলেন যে আমি যদি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তাহলে কি করবা? আমি বললাম হ্যাঁ বন্ধুত্ব তো করা যায়, তাতে কোনো সমস্যা নেই। বললো আচ্ছা বন্ধুত্বই, কিন্তু এছাড়া কিন্তু অন্য কিছু না। সেই আমার বললো এছাড়া কিন্তু অন্য কিছু না। আমি বললাম আচ্ছা এছাড়া অন্য কিছু আমি করতেও চাই না, কারণ আপনি আমার বয়সে বড় হবেন, জাস্ট আপনি শুধু আমার বন্ধু, এটা স্যার অন্য কিছু না। তো সে আমার ক্লাবে আসে, আমি দেশে থেকে ঢাকা আসলাম, তখন মানে গার্মেন্টস করতেছি, ক্লাবও চালাইতেছি, এদিকে আমার ক্লাবের বয়স হয়ে গেছে আপনার 1.5 বছর হবে।
কিসের ক্লাব এটা? ডান্স ক্লাব।
হ্যাঁ ডান্স ক্লাব, আমি ভালোই ডান্স পারি। তখনকার মানে আমাদের যে বাবু ছিল মানে ডান্স মাস্টার, উনি বিয়ে করছে, বিয়ে করে গাজীপুর চলে গেছে, এখন ক্লাবের ছেলেপেলেরা সবাই ধরছে যে বাবু ভাইয়ের মতনই আপনি পারেন তো আপনি ডান্সটা শিখাবেন আমাদেরকে। তখনকার আপনার 8 জন ছেলে ছিল আর 4 মেয়ে ছিল, তারা 500 টাকা করে দিত প্রতি মাসে, রুম ভাড়া ছিল 2,000 টাকা। তখন আমি চিন্তা করলাম ওরা যখন ধরছে তাহলে আমি যদি তাদেরকে ডান্স শিখাই, আমি গার্মেন্টস করবো, ওদিক থেকে টাকা আসবে, এদিক থেকে কিছু টাকা আসবে, তাহলে আমার মানে একটু ভালো মতন চলতে পারবো। তো ওই মেয়েটা আর কি মুক্তা নামে মেয়েটা আমাদের ইয়েতে আসে, ক্লাবে আসে, আসার পর সে দেখে নাচটা দেখে, একদিন আমার সে মানে অফার দেয়া ফেলে যে আমি তোমার মানে সরাসরি একটা কথা বলতে চাই। আমি বললাম হ্যাঁ বলেন, যে তুমি যদি আমার বিয়ে করো তাহলে আমি তোমার 2 লাখ টাকা দেবো, মানে মেয়েটা আমার বলতেছে
একদম ডিরেক্টলি ভাবে বলে।
হ্যাঁ এভাবে বলতেছে। আমি পরে বললাম আপনি এটা কিভাবে বলতে পারলেন, আপনি তো আমার বয়সে বড় হবেন। বলতেছে দেখো বয়সে বড় হম ঠিক আছে, কিন্তু তুমি নবীর আসলে কাহিনী শুনছ? আমি বললাম হ্যাঁ শুনছি, যে আমাদের নবী সে কিন্তু তার চাইতে বয়সে মহিলাদের বিয়ে করছে, এ কথা আমার মানে বললো। আমি বললাম আচ্ছা আমি একা একা কখনো বিয়ে করতে পারবো না, আমি হচ্ছে এক মেয়ের এক ছিল, আমার মা অনেক ছোটবেলাতে অনেক কষ্ট করে আমার বাসা বাড়ি কাজ করে আমার খাওয়ায় বড় করছে, আমার মা যদি বলে তাহলে আমি আর কি করতে পারবো না, হলে করতে পারবো না। আমার মার আমি বলি, আমার মা বলে না বিয়ের সাথে দেরি আছে, দেশে জায়গা জমিন নাই, কামাই জন করতেছ, টাকা পয়সা জমাতেছি, দেশে জায়গা জমিন করবো, ঘর বাড়ি দেবো, তারপরে একটা ভালো করে মেয়ে 10টা দেখবো একটা করম, মানে আমার মা বললি এটা, এই কথা আমি মার কথাই আমি শুনলাম, শোনার পর তার সাথে আমি কথা মতো বলি না, সে আমার ইমন পাশে লাগছে আর ছাড়তেছে না। তো আমি চিন্তা করলাম এই অফিস থেকে যদি আমি যাই গা তাহলে তার পাশে আমি ছাড়াইতে পারবো। তো রাস্তার ওই পারে আরেকটা অফিস ছিল, ওইখানে আমি তাই ঢুকলাম, তখন আমার 5,100 টাকা বেতন তুলো, মানে গার্মেন্ট যাতে চেঞ্জ করি বেতন অতই ভারে। তো আমি ওইখানে ঢুকলাম, তারপরে দিনকে দেখি সেও ওই অফিসে যায় ঢুকছে, আমি তো তার দেখে অবাক হয়ে গেছি, আমি আপনি এই অফিসে কেন? পরে বলতে তুমি যে জায়গায় যাবে সেই জায়গায় আমি যাবো, 70 হাত পানি নিচে যাবো আমি ওই জায়গায় যাবো, তুমি চিন্তা করো না। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি অন্য অফিসে যাই আবার সে তো ওই অফিসে যাইব, তাহলে আমি যদি এই অফিসে একটা ভালো একটা মেয়ে দেখে প্রেম করবো, যদি প্রেম করি তাহলে সে মনে আমার পাঁচ ছেড়ে দিতে পারে। তো তখন আমার সামনে ছিল একটা মেয়ে, নাম ছিল তার শারমিন, আমার সামনে কাজ করতো, তার চুলগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু সে বেনি করতে দিয়ে আমার অনেক ভালো লাগতো, ফর্সা করে লম্বা উঁচা লম্বা ভালোই ছিল, সুন্দর ছিল, কিন্তু সে তো বিবাহিত ছিল, আমার কখনোই বলে নাই, কিন্তু আমি জানতামও না। তার ছোট বোনও ওই অফিসে কাজ করতো, তার ছোট বোনও কখনো বলে নাই, কেউ জানতো না অফিসের, হাতে চুরি নেই নাক নাই, যেভাবে মেয়েরা চলাফেরা করে সেভাবেই সে চলে। তার আমি একদিন সরাসরি বলি যে দেখেন আপনার সাথে কিছু কথা বলবো, পরে বলতেছে হ্যাঁ বলেন। আমি বললাম যে আপনি কি কার সাথে প্রেম করেন? পরে বলতেছে না আমি কার সাথে প্রেম করি না। কেন? আমি বললাম না এমনিতে একটা কথা বলতে চাইছিলাম, বলে হ্যাঁ বলেন। আমি বললাম যে আপনি যে আমার সাথে বন্ধুত্ব করবেন, আপনার অনেক ভালো লাগে, আপনি চুলগুলো অনেক সুন্দর, এই কথা বলার পরে বলতেছে হ্যাঁ বন্ধুত্ব তো করা যায় কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু বন্ধু তো করতে গেলে দেখা গেছে মানুষে কিছুদিন বন্ধু হওয়ার পরে ভালোবাসার কথা বলে, কিন্তু এইসব কিন্তু আমি করতে পারবো না। আমি বললাম আচ্ছা সমস্যা নেই আমি এইসব করতেছি না, কিন্তু আপনি আমার বন্ধু হবেন, আপনার সাথে আমি একসাথে যাবো আসবো, কিন্তু ওই মেয়েটা আমার মানে ওই মুক্তার কাহিনীটা তারে বললাম, সে বলল, আচ্ছা আমার জন্য যদি আপনার একটু উপকার হয় তাহলে আমি এটা করতে পারবো, সমস্যা নেই, আপনার সাথে যাবো আসবো, শারমিন এই কথাটা বলল। সেদিনকে আবার আমি গেটের নিচে দাঁড়াইছি, শারমিন নামছে, নামার পরে আমি বললাম কি যে তুমি তো আমার বন্ধু আজকে থেকে, তখন থেকে তুমি করে বলা শুরু করলাম, সেও আমার তুমি করে বললো, তুমি তো আমার বন্ধু তো চলো আমরা একটু ঘুরতে যাই। পরে বলতেছে কোথায়, আমি বললাম গুলশান যে 11 নম্বর লেক পার কাছে ওইখানে যাইলাম, পরে নিয়ে গেলাম, যাওয়ার পর গল্প করতে করতে রাত 8টা বেজে গেল।
শারমিনকে নিয়ে?
জি, শারমিনকে নিয়ে মানে লেকে বসে গল্প করতে করতে রাত 8টা বেজে গেল, 5টা বাজে ছুটি হয়েছে আমাদের, 3 ঘন্টা মানে পার হয়ে গেছে।
কি গল্প করলেন?
গল্প বল মানে অনেক কিছু গল্প বললাম, আমার জীবনে কিছু কাহিনী বললাম যে আমি একসময় মানে মেকানিক ছিলাম, এসব আর কি বললাম। তারে সেও বলল মানে সে তার সে যে বিবাহিত এটাও কিন্তু বললো না, মানে সে বললো একটা ছেলের সাথে প্রেম করতো, সেই ছেলে তাকে মানে ছেড়ে চলে গেছে, তারপর থেকে ছেলেদের বিশ্বাস করে না, এইসব কথা বললাম আর কি। সেদিনকে প্রথম তারিনে ঘুরতে গেলাম, আমি বললাম কি শারমিন আমার তো ক্লাবে যেতে হবে, তো এখন তো 8টা বেজে গেছে চলো। পরে বলতে কিসের ক্লাব? আমি বললাম আমি তো ডান্স শিখাই ছেলে মেয়েদেরকে, তো ওই ক্লাবে আমি 8টা থেকে 10টা পর্যন্ত মানে 2 ঘন্টা ক্লাস করে। পরে বলতেছে আচ্ছা তোমার ক্লাবে আমিও যাব চলো। তো আমার ক্লাবে আসছে, আসার পরে তার নাস্তা পানি খাওয়াইলাম, খানের পরে সব ছাত্র মেয়েরা আসছে, ছেলেরা আসছে, সবার সিরিয়ালে দাঁড়া করে আমি তাদেরকে নাচ শিখাইতেছি, তো মুদ্রা করাইতেছি। তো তখনই শারমিন মানে আমার নাচ বলতেছে কি যে এই মুদ্রা না করে তুমি একটা গানে ডান্স করো তো আমি দেখি। তো তখন একটা গানে ডান্স করলাম, সে দেখলো, দেখার পর বলতেছে তুমি এত সুন্দর ডান্স করো। সে ডান্স দেখে আমার প্রতি আর কি দুর্বল হয়ে গেছে গা।
ওকে,
সেদিনকে থেকে মানে একটু মানে মধুর সুরে কথা বলে, আমাকে ফোন দেয়। সেদিনকে থেকে মানে আমার প্রতি সে
এমনিতেই শারমিনের প্রতি তো আপনার আগে থেকে একটু দুর্বলতা ছিল।
জি, আমার মানে তার ভাল লাগতো অনেক, যে মেয়েটা খুব সুন্দরও ছিল আর কি, তাকে ভাল লাগতো। তো এভাবে চলতেছি, প্রতিদিন আমাদের 5টায় ছুটি হওয়া, প্রতিদিন আমরা যাই ওই লেকে, যা কিছু খাই, গল্প টল্প করি, পয়সা থাকি, রাত 8টা 9টা বাজে তখন আইসা পড়ি। তো এরকম করতে করতে সে শারমিন আমার বলতেছে যে মুর্শেদ আমি তো তোমার ভালোবাসা ফেলছি। তো আমি বললাম কি আমি জানতাম তুমি এই কথাটা বলবা, কিন্তু আমি তোমার প্রথম যেদিন দেখছি সেদিন আমি তোমার ভালোবাসছি, কিন্তু আমি তোমার বন্ধুত্ব মানে দাবি দিচ্ছি যে বন্ধুত্ব করি, তারপরে দেখা যাবে আর কি ভালোবাসাটা হয় নাকি, এর জন্য আমি বন্ধুত্ব প্রথম করছি। তো সেদিন থেকে আমাদের প্রেম শুরু হয়ে গেল আর কি। তো একসাথে যাই আসি, খুব সুন্দর মানে চলতেছে। একদিন হঠাৎ সকাল 6টা বাজে আমাকে ফোন দিছে, সে বলল কি যে মুর্শেদ তুমি কোথায়? আমি বললাম এখনকার মানুষের কোথায় থাকে বাসায়। বললো যে তুমি একটু তাড়াতাড়ি গুদারাঘাট আসো। আমি বললাম আচ্ছা আসতেছি। তো ঘুম থেকে ওইটা ফ্রেশ ট্রেশ হইয়া তো আমি গেলাম, যাওয়ার পরে বলতেছি নৌকাতে উঠো, নৌকাতে উঠলাম, উঠার পরে ওই পার যাওয়ার পরে হাতে আমার হাতে একটা ব্যাগ দিছে। তো আমি বললাম এটা কিসের? বলতেছে তুমি খুলা দেখো। তো আমি খুলা দেখি সেখানে আপনার প্রায় 50,000-60,000 টাকার মতন, আর 2টা স্বর্ণের চেন, 2টা স্বর্ণের আংটি, একটা একজোড়া স্বর্ণের কানের ঝুমকা, আর একটা Nokia N7 একটা সেট। তখন আমি বললাম এগুলা কেন? পরে আমার বলতেছি কি যে তুমি আজকে আমাকে নিয়ে চলে যাবা। আমি বললাম কোথায় যাবো? বলতেছে তুমি যদি আজকে আমার বিয়ে করবা। আমি বললাম দেখো এটা তো কখনোই সম্ভব না, আমি একমার এক ছেলে, তো আমার মা এটা কখনো মাইনে নেবে না, তুমি বাসায় চলে যাবো এইসব নিয়ে, তারপরে আমি আজকে যে আমার মারে তোমার কথা বলব, কিন্তু আমার তো তোমার আমি সত্যিকারই ভালোবাসি, তোমার আমার ভালো লাগে, আমি তোমার বিয়ে করবো, কিন্তু তুমি এরকম না করে পালায় না বিয়ে করে আমরা সব ফ্যামিলি দিক দিয়ে মিল করে বিয়েটা করি, তুমি বাসায় চলে যাও। আমার বলতেছে কি না তুমি যদি বিয়ে যদি না করো তাহলে আমি অন্য কিছু একটা করে ফেলবো। এই কথা শুনে আমি বললাম কি আচ্ছা তুমি এক কাজ করো, অফিসে চলো, অফিসে যাই, যাওয়ার পর তারপরে কি হবে না হবে আমরা দেখবো নি। আমার ছুটি হলো, অফিসে গেলাম, যাওয়ার পর 5টায় ছুটি হলো, আর ছুটি হবে 7টায়। তো আমি বললাম তুমি থাকো, আমি যেটা তো বিয়ে শাদী করতে গেলে একটা লোকজনের ব্যাপার আছে, তো আমি তো আমার বন্ধু বান্ধব এখানে কিছু আসছে, আমি তাদেরকে আমি বাউ করি, বাউটাও করিয়া তারপরে আমি তোমার 7টা বাজে নিতে আসবো অফিসে গেলে। বললো আচ্ছা। তো আমি আইসা এখানে আমার একটা ফ্রেন্ড ছিল, সে অনেক বড় একটা শিল্পী, তার অ্যালবাম আছে মার্কেটে, তো তাকে আমি বললাম যে ভাই আমি তো তাকে বিয়ে করতে চাই এরকম এরকম, আপনি কি বলেন? বললো তুমি ডান্স করতেছ, ডান্স করতে থাকো, গার্মেন্টস চাকরি করতেছ, করতে থাকো, তোমার লাইফে অনেক মেয়ে আসবে, আমি শিল্পী মানুষ, আমাদের লাইফে অনেক মেয়ে আছে, আমরা বিয়ে করে ফেলছি তারপরে আমাদের লাইফে মেয়ে আসছে, মেয়েরা প্রেম করতে থাকে কিন্তু আমরা করি না, এইসব লাইন মেয়েরা বেশি পছন্দ করে, তুমি যেটা করতো সেটা ধরে রাখো, যদি আমি যদি ভবিষ্যতে অ্যালবাম যদি বের করি সেখানে মডেল হিসেবে তোমার আমি নিয়ে মানে কিছু গানের মডেলিং করাবো, তখন দেখবো মেয়েদের সিরিয়াল পড়বে তোমার এখানে, আমার এই কথা বললো আর কি। তখন আমি বললাম না ভাই, ওর যদি বিয়ে না করি তাহলে তো সে মানে বলতেছে একটা কিছু করে ফেলবে। বললো আচ্ছা তো তুমি এক কাজ করো, আমি এদিকে ফুলাপান রেডি করি, তুমি শারমিন কোথায়? আমি বললাম তার তো ছুটি হবে 7টায়, তো তাকে নিয়ে আইসা বইলো, আচ্ছা তার যখন ছুটি হবে আমাকে একটা ফোন দিও। তখন অফিসে গেটে গেছি 7টা বাজে, যাইতে গেটের সামনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের বয়সে একটা ছেলে, ছেলেটা বেশি চেহারা ভালো না কিন্তু ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, তার ছেলেটার চুলগুলো অনেক খুব সুন্দর ছিল আমার আর কি মনে হইতেছে এটা। তো ছেলেটা দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখা, সেই ছেলেটা গেটের সাইডে একটা হোটেল ছিল, হোটেলের ভিতরে ঢুকে গেছে। ঢুকার পর সাতটার সময় অফিসে গেটে মানে নামছে, অফিস থেকে নামার পর সারমেন বললাম চলো তাকে নিয়ে। যখন আমি ওয়ালেস গেটটা পার হয়েছি, পার হইয়া আপনার মার্কেট আছে ওইখানে, ওই মার্কেটের সামনে আসছি আর কি, তখনই সে আসছে ওই ছেলেটা পিছন থেকে আসছে, তার হাতে ধরছে, হাতে ধরে আর তারা টানাটানি করতে বলতেছে চল রিস্কে উঠ। আমি বললাম ভাই আপনি কে, তার হাত ধরলেন, পরে বলতেছে আপনি কে, আমি বললাম আমি কে, এটা হয়েছে পরের কথা, কিন্তু আপনি তো তার হাত ধরলেন, কেন হাত ধরলেন,
মানে শারমিনের হাত ধরেছে।
হ্যাঁ, পরে আমি বললাম ভাই, মানে ছেলেটা বলতেছে ভাই হাত ধরার তো আমার অধিকার আছে, দিকে আমি হাত ধরছি। আমি বললাম কিসের অধিকার আছে আপনার তার হাত ধরার, পরে বলতেছে তার হাজবেন্ড। আমি এই কথা শোনার পর আমার মানে এত খারাপ লাগতেছে কি বলবো, তখন এই কথা শোনার পর আমার মানে মনে হচ্ছে আমি আসলাম দেখে পড়ছি এরকম লাগতো।
শারমিনকে আপনি কিছু জিজ্ঞেস করলেন
না? তারপর শারমিন আমার বলতেছে কি যে তুমি এক কাজ করো, আমার বলতেছে আর ওর মানে হাজবেন্ডকে বলতেছে, তার নাম ছিল শামিম।
ওকে,
তো শামিম বলতে শামিম আর আমার বলতেছে মুর্শাদ, ওই এই জায়গায় তো মানুষ টানুষ রাস্তাঘাটে আমরা কল্পনা করে আমরা চলে একটা মাটির ভিতরে, ওইখানে আবার মাঠ আছে, টেন্টি মাঠ, টেন্টি মাঠের ভিতরে যাই। তো মাটির সাইডে একটা বট গাছ ছিল, ওইখানে বসার জায়গা আছে, ওইখানে বসছি। বসার পরে শারমিন বলতেছে মুর্শাদ আমি বিয়ে করছি ঠিক আছে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে আমি চাই না, আমি তোমাকে চাই, আমি তোমার সত্যিকারই ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। কিন্তু তার হাজবেন্ডের সামনে এই কথাটা বলতেছে। তখন এই কথাটা শোনার পর আমি বললাম দেখো তুমি আমার সত্যিকারে ভালোবাসো কিসের জন্য, আমি ডান্স পারি তার জন্য, তার তোমার হাজবেন্ডের সাথে আমার চেহারা সুন্দর এর জন্য, কিন্তু এর জন্য যদি আমার ভালোবাসো, কিন্তু আমার যেতে তো পৃথিবীর ভিতরে কি বাংলাদেশের ভিতরে আরো অনেক সুন্দর ছেলে আছে, যখন আমি যদি তোমাকে বিয়ে করি আমার যেতে যদি আর একটা ভালো ছেলে পাও তখন আমার তো যাইবা না, এই গ্যারেন্টি তুমি দিতে পারবা? তখন বলতেছে না আমি তুমি যেরকমই হও আমি তোমার ছেড়ে কখনোই যাবো না, তুমি আমাকে বিয়ে করো। তার হাজবেন্ডও বলতেছে ভাই আমার আমি বিয়ে করছি এক বছর হয়েছে, কিন্তু বিয়ের ছয় মাস আমাদের সংসারটা খুব সুন্দর ছিল, আপনাদের সাথে প্রেম হয়েছে তো ছয় মাস না? আমি বললাম হ্যাঁ ছয় মাস হবে। তারপর থেকে আমাদের সাথে খুব ঝগড়া, আমার দেখতেই পারে না আমার ওয়াইফে, আমার মানে আমার সহ্য করতে পারে না, ছয় মাস ধরে আমাদের বিছানা আলাদা হয়ে গেছে। তো আমার সাথে বেশি আপনাকে ভালোবাসে, তো ভাই আমি চাই যে আমার বউ সুখে থাক, আপনি কাজে অফিসে চলেন, আমি তাকে ডিপোজিট দিয়া আপনার সাথে আমি তাকে বিয়ে করাই, বিয়ে করাই দেয় যেহেতু ওই সমস্যা হোক আমি এটা দেখ। পরে আমি বললাম না আমি এটা কখনোই বিয়ে করবো না, যদি তার বিয়ে না হইতো আমি আজকে তার বিয়ে করতাম, আমি তো ছেলে ফেলে বাবু করে রাখছি, লোকজন সবারই কথা আমি দিয়ে রাখছি, আমি আজকে তাকে বিয়ে করবো। পরে স্বামী মেয়ে বলতেছে কি যে তাকে আপনি যদি বিয়ে না করেন তাহলে তাহলে বুঝাই দেন তারে যে সে যে হয়তো এরকম তার মানা করে দেন। আমি স্বামী শারমিনে বললাম যে শারমিন আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাবো, তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি সুখে থাকো, তোমার ভবিষ্যতে অনেক ভালো হবে, এরকম পাগলামি না করে তুমি তাকে নিয়ে বাসায় যায় সংসার করতে থাকো। পরে বলতেছে না আমি তোমার এই চাই, এই কথা তখন বলতেছে তার হাজবেন্ডের সামনে একটা থাবড় মারছি, থাবড় মেরে আমি বললাম কি যে তুই আমার চাস আমি তোর বিয়ে করবো, আবার তো আরেকজনের সাথে চলে যাবি, এটা তো তোদের ব্যবসা, মানে এমন করে আর কি তার অনেক গালাগালি করলাম। গালাগালি করার পরে তার হাজবেন্ড বলতেছে তার আরো দুটা থাবড় দেন, তার হাজবেন্ডের কথা শুনে আরো দুটা থাবড় দিলাম। থাবড় দেওয়ার পরে শারমিন আমার বলতেছে কি যাচ্ছা তুমি আমার মারছো কিন্তু কোনো দুঃখ নাই, তার যখন আমি মারি তখন আমি বলছিলাম যে আজকের পর থেকে ওই পুষি আর যাবো না, হ্যাঁ তুই আমার মুখ আর দেখবি না, তোর হাজবেন্ডের সাথে চলে যা যদি আমার ভালো চাস, তার আমি এই কথাগুলো বলছিলাম। সে আমার বলতেছে শারমিন আমার বলতেছে তুমি মারছো ভালো হয়েছে কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু কথা হয়েছে তুমি কালকে থেকে অফিসে যাবা, আমি তোমার সাথে কথা বলবো না ঠিক আছে, আমি তোমার দেখবো, বাস এটাই হবে আমার মানে এটা আমি মনের বুঝাইতে পারবো যে আমি তো আমার ভালোবাসা মানুষ তো আমার কাছে আছে, তার সাথে কথা না বলতে পারি কি হয়েছে। শারমিন আমার এই কথাটা আর কি বললো, বলার পর আমি বললাম আচ্ছা যদি আমারও ভালো চাইতেছো তুমি আমি তোমারও ভালো চাইতেছি তুমি বাসায় চলে যাও তার সাথে, তো তার সাথে সে বাসায় চলে গেল। তারপরে দিন অফিসে গেলাম, যাওয়ার পর তার সাথে কথা বলতে পারি না, সে আমার সামনে কাজ করে আমি তার সামনে কাজ করি, মানে কিরকম জানি লাগে, মনটা অনেক খারাপ লাগে। তো এদিকে পাঁচটা বাজে ছুটি হয়েছে, মনের ভিতরে এত কষ্ট লাগতেছে মানে বুঝাইতে পারতেছি না, পাঁচটা বাজে ছুটি হয়েছে, তো আমার এই ছাত্র আমি বুঝতে পারতেছি না যে সে আমার ভাই বইলা বইলা ডাকে, আমার এই ছাত্র তার আমি বলতেছি কি যে আমি একটা তোর কাজ করতে বলবো তুই কি করে দিতে পারবি? পরে বলতেছে কি আমি বললাম যে একশো টাকা না আমার একটু গাঁজা এনে দে, তার আমি বললাম আর কি হ্যাঁ
গাঁজা এনে দে।
হ্যাঁ, পরে সে বলতেছে কি ভাই আপনাদের খালি সিগারেট সারা কিছু খান না, এইসব খায়েন না ভাই, এইসব খাওয়া অনেক ক্ষতি, মানে এগুলো আমার বলতেছে। বলার পরে আমি তার বললাম না ভাই আমি আজকেই খামো, এছাড়া আর কখনো খামো না। পরে সে পঞ্চাশ টাকা দিয়ে একটা মানে আইনে দিল, আইনে দেওয়া মানে সিগারেট সে বানাই দিল, সেই বানাই দিল মানে তিনটা পঞ্চাশ টাকা গাঁজা তিনটা সিগারেট বানাইছে, মানে সে আমার দিছে আমি তো খাইছি ইচ্ছা মতন, মানে মনের কষ্ট যে এত কষ্ট, সে আমার সামনে তার সাথে আমি কথা বলতে পারতেছি না, সে আমার সাথে এত বড় একটা মানে মিথ্যা কথা বললো, তার বিয়ে হয়েছে, মানে অনেক কথা মনের ভিতরে উঠতেছে আর গাঁজা টানতেছি। তো খাওয়ার পরে আমার মানে এরকম মনে হইতেছে আমি জায়গা থেকে লড়তে পারতেছি না,
প্রথম আপনি সব খেলেন
জীবনে প্রথম খেলাম মানে আর কখনোই খাইনি আমি। তারপরে সে বলতেছে ভাই গাঁজা খেলেও হবে না, তো আপনি যদি মনের কষ্ট বলতে চান তাহলে 500 টাকা দেন, আমি আপনার একটা জিনিস এনে দিই। সে আমার এই কথা বললো, আমি বললাম কি জিনিস এনে দিবি, না টাকা নেই। তখন আমি আবার ওভারটাইম করছি, ওভারটাইম 25 তারিখে দিত ওভারটাইমের টাকাগুলো দিত, যে আমার কাছে টাকা ছিল তো 500 টাকা ওরা দিই। তো সে ওয়ারলেস মুড়ে থেকে ওয়ারলেস আইসা একটা বিয়ার নিয়ে দেয় আমাদের আর কি। তো বিয়ার নিয়ে দেওয়ার পরে বিয়ার খেলাম আর গাঁজা খেলাম, তারপর আমার মাথার মতো একদম আউট হয়ে গেছে, মানে কিছু আমি চিন্তা করতেছিলাম, রাস্তাঘাট দেখতে পারতেছি, এরকম অবস্থা হয়েছে। তো একটা চা দোকানে যায় সেরা বললাম কি যা কাপ চা দেন, তো চা দিয়েছে, তো চা নিয়ে
আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি। আর ফাঁকে আপনাদেরকে বলছি, যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার সেল নম্বরটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ইয়োন্ডার মিউজিকে এখন গান শোনো কোনো ইন্টারনেট চার্জ ছাড়াই, এছাড়া কোনো সাবস্ক্রিপশন ফিও প্রয়োজন হবে না। 20 মিলিয়নেরও বেশি লোকাল এবং ইন্টারন্যাশনাল হিট শুনতে এখনই ডাউনলোড করো দেশের 1 নম্বর মিউজিক অ্যাপ। এয়ারটেল ইউজাররা এয়ারটেল ইয়োন্ডার মিউজিক এবং রবি ইউজাররা রবি ইয়োন্ডার মিউজিক ডাউনলোড করো গুগল প্লে স্টোর কিংবা iOS অ্যাপ স্টোর থেকে। জয়েন দ্য গ্যাং, নো মানি ফর মিউজিক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত 12টা। প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আমরা শুনছিলাম মোর্শেদের জীবনের অপ্রিয় সত্য। ওকে মোর্শেদ, আমরা যেখানটায় ছিলাম তারপর?
তারপর চা দোকানে যায় সেরা বললাম কি যা কাপ চা দেন, তো চা দিয়েছে, কলা যে ঝুলানো চার দোকানে তো কলা ঝুলানো থাকে, তো একটা কলা নিয়ে আমি চা দিয়ে ভিজে ভিজে খাইতেছি। পরে মানে এই সেই মহিলা আমার বলছে
কলা দিয়ে চা দিয়ে খাচ্ছেন?
হ্যাঁ, মানে পিয়ার আর গাঁজা খাওয়ার পর
মানে কোথায় কি করছেন আপনার কোনো খুশজ্ঞান নাই?
খুশজ্ঞান নাই। পরে সেই দোকানদার মহিলা আসিল, মহিলা বলতেছে কি এই মুর্শিদ তুই আজকে পাগল হয়ে গেছস, কলা দিয়ে চা দিয়ে ভিজে খাইতেছিস? আমি বললাম না এটা চা না তো রুটি। পরে মানে সে বুঝতে পারে, সে মানে তার ছেলেরে দিয়া বলতেছে যে ওর তুই বাসায় ধরে দিয়া, তো চার কাপটা রাইখা আমার বলতেছে ওই ছেলেটা এসে ভাই আপনি উঠেন। তো আমি উঠলাম, আমার বাসায় দিয়ে আসলো, আমার মা দেখা তো আমার কান্না করতেছে যে ধরে ধরে নিয়ে আইতেছে কি না কি হয়েছে, কেউ মারছে নাকি? তো আমার মা বলতেছে তোর কি হয়েছে? আমি বললাম মা কিছুই হয় নাই, আমি তুমি ভাত দাও ভাত খাম। তো আমার মা ভাত বেড়ে দিছে, তো এগুলা খাওয়ার পর আরো অনেকগুলো ভাত খাইছি, খাই যখন শুইছি দেখি মানে পুরো পৃথিবী ঘুরতেছে, ঘরটা পুরো ঘুরতেছে এরকম লাগতেছে আমার কাছে। তো আমি খাটে থেকে মানে পড়ে গেলাম ঢাস করে, পড়ে যাওয়ার পর আমার মা মাথায় পানি পানি ডাললো, যখন মাথায় পানি ডালতেছে তখন বমি করে একদম ঘর দুয়ার ভাসায় আসছি। তখন আমার মা বলতে তুই কি খাইছস, বমি করতেছস, এরকম হইলো কেন? আমি বললাম আমার যদি ভালো দেখতে চাও তাহলে মানে শুনছিলাম যে গাঁজা মাজা মদ টদ খাইলে তেঁতুলে আচার মাচার খাইলে নাকি এগুলা কাটে পড়ে। তখন আমার মারে বললাম মা তুমি বেলতলার মোড়ে যে আমার জন্য মানে তেঁতুলের গুড়ি কিনে আনো, মানে তেঁতুলের ইয়া 5 টাকা করে বিক্রি করে যে 2টা গুড়ি কিনে আনো, আমার মানে বিচুগুলো ফালায় পানি দেওয়া গুলাই দাও, আমি খালে মনে ভালো। তো আমার মা বুঝতে পারছে যে মনে কিছু খাইছে আর জন্য এই কথা বলতেছে। তো তখন আমার মা যায় সে ওই তেঁতুলের ইয়া গুলো আনলো, আইনে পানি দেওয়া গুলাই দিচ্ছে, আমি খায়া ঘুমাই গেছি। 2-3 ঘন্টা পরে উঠে দেখি আমার মানে যেরকম
নর্মাল
সুস্থই আছি আমি। তখন আমার মা বললো বাবা কি হয়েছিল তোর? আমি মার সব সত্য কথা বললাম, মা শারমিনের তো বিয়ে হয়ে গেছে। আমি আমার মার সাথে আবার শেয়ার করছিলাম শারমিনের কথাটা, কারণ আমি সত্যি ভালোবাসতাম, মারে চাইছিলাম সত্যি বিয়ে করব। তারপরে মার সাথে শেয়ার করি যে মা শারমিনের তো বিয়ে হয়ে গেছে, তার জন্য আর কি আমি একটু মানে গাঞ্জা খাইছিলাম। আমার মা এই কথাটা শুনে মানে আমার অনেক থাবর দেয়, ইয়া বলে বলছে তোর গোষ্ঠীর ভিতরে কি কেউ এরকম খা কোনোদিন দেখছস? তোর এত বড় গোষ্ঠীটা আজ পর্যন্ত কেউ একটা সিগারেটও খায় না, মানে তোর বাপে আমার বাপের কথা বলতেছে যে তোর বাপে কি কোনোদিন গাঁজা খাইছিল, তুই খাইতেছর? পরে মারে বললাম মা আমি তোমার হাতে ধরে বললাম আর জীবনেও যতদিন বেঁচে থাকবো আমার জীবনে খাম না। বলার পরে আমার মা অনেক খুশি পাইলো শুনে এই কথাটা যে আমার ছেলে হাতে ধরে বলছে আর খাবো না, মনে হয় ভালো হয়ে যাবে। আমি এদিকে ডান্স করতেছি, শারমিনের ব্যাপারটা মানে ভুলার চেষ্টা করতেছি, তখন আমি স্টেজ প্রোগ্রাম গুলো আর কি করতাম, তখন আর কি ওই পেশে যাই না, ওই মদ গাঁজা যে যেদিন খেলাম সেদিন পর থেকে আর ওই পেশে যাই না, যে আমি চিন্তা করতে ওই পেশে না যায় ওই পেশে গেলেই তারা দেখলে কষ্ট পারে মনের ভিতরে, যে ওই পেশে আমি আর যাইতেছি না। না যায় মানে চাকরি ছেড়ে দিছি, যে স্টেজ প্রোগ্রাম গুলো করতেছি, বিভিন্ন জেলা থেকে ফোন আসে, তখন পোস্টার ব্যানার ভিজিটিং কার্ড এগুলো ছাপাইছি, তো ছেলেরা যে ছিল বিভিন্ন জেলাতে লাগাই দিছে বিভিন্ন জায়গাতে, ওইখান থেকে মানে মাঝে মাঝে ফোন আসে প্রোগ্রাম রাখি। তো আমার হাতে মেয়েও আছে ছেলেও আছে, গ্রুপ ডান্স করি, তখন আমি মিডিয়ার সামনে ডান্স করি, তখন আমি পিছনে আমার ফ্লোফানে ডান্স করি, গ্রুপ ডান্স করি। তো এরকম মানে প্রোগ্রামের কন্ট্যাক্ট গুলো আমি করি, রাখি বিভিন্ন জেলাতে প্রোগ্রাম করি। দেখা যাচ্ছে মাসে দুইটা তিনটা প্রোগ্রাম আসে, তো ভালোই চলতে ছিল। চিন্তা করলাম যে এরকম প্রোগ্রাম টোগ্রাম করে আর লাভ নেই, মানে অনেক কষ্ট, গাড়ি দেওয়া যাওয়া আওয়া, মানে এরকম আর ভালো লাগতেছে না। চিন্তা করলাম যে আরেকটা অফিসে ঢুকে লুক নিতেছে, তো ওই অফিসে ঢুকলাম, ডুয়েল ফ্যাশন নামে একটা গার্মেন্টস, ওই গার্মেন্টসে ঢুকছি। আপনার আমি আর্মল টক্সিন দিতাম শার্টের, আমার সামনেই সীমা নামে একটা মেয়ে ছিল, উনি মানে চেক করতো, চেক করার পরে আমার পিছনে স্লিপ জয়েন করতো, স্লিপ জয়েন স্লিপটা মিলিয়ে দিত বডির সাথে, একটা মেয়ে ছিল আমেনা। ওই মেয়েটা মানে আমার বলতেছে, মুর্শিদ ভাই একটা কথা বলি, বলতেছে কি দেখেন আপনার সামনে যে মেয়েটা চেক করে না সীমা, সে না কখনোই কারোর সাথে প্রেম করে না, এই অফিসে অনেক ছেলে অফার করে, অফার করছিল তারে, এবং কি আমাদের যে কেশিয়ার আছে কেশিয়ারও তারে অফার করেছিল, তারপরে সে প্রেম করে না। আমি পরে বললাম প্রেম করে না, ভালো মতন মনে বলতে পারে না, এর জন্য প্রেরণা, যদি মনের সাথে যার মন মিলে যাবে এমনি করবে, আমি তো তার সাথে প্রেম করতে পারবো আমার মনে হইতেছে। বলতেছে আপনি যদি তার সাথে প্রেম করতে পারেন আপনি পেট ভর্তি মিষ্টি খাওয়াম, মানে আমার এই কথা বললো। আমি বললাম আচ্ছা তুই যদি খাওয়ার নয় বড় কথা না, আমি তার সাথে প্রেম করবো, আমরা তো এমনি তো মেয়েটার ভালো লাগে সীমা। তখনকার তার মোবাইলটা আমার হাত মানে আমি নিয়ে গান টান শুনতাম, সে মোবাইলটা থেকে নাম্বারটা আমি তার নাম্বারটা নিলাম, নিয়ে সেদিনকে রাইতে ফোন দিয়েছি, ফোন দিয়ে বললাম সীমা ভালো আছো? পরে বলতেছে কে তুমি? পরে বললাম আমি তো মুর্শিদ। বলতেছে ও মুর্শিদ ভাই আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? আমি বললাম যে গান যে শুনতেছিলাম তখন আমি নাম্বারটা নিয়েছিলাম তোমার। বলতেছে হ্যাঁ বলেন কিসের জন্য ফোন দিচ্ছেন? আমি বললাম তোমার কথা শুনলাম, তুমি বলে কারোর সাথে প্রেম করো না কখনো। বলতেছে ভাই প্রেম করে লাভ কি, প্রেম করলে তো শুধু কষ্ট পাইতে পাওয়া লাগে, এবং কি প্রেম করব বিয়ে করবে না, সে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবে, শুধু শুধু কষ্ট জীবন নষ্ট, এই প্রেম করার দরকার নেই, বাবা মা যে জায়গায় বিয়ে দেবে সে জায়গায় বিয়ে বসবো। পরে আমি বললাম দেখো এখনকার ছেলে মেয়ে তো প্রেম ছাড়া নাই, তো আমার মনে হয় না তুমি প্রেম ছাড়া, তুমি মনে হয় প্রেম করো কিন্তু অফিসে কেউ জানে না। পরে বললো মানে কসম খাই বললো না ভাই আমি কখনো প্রেম করি নাই। আমি বললাম দেখো আমি না তোমার একটা কথা বলবো। বলতেছে হ্যাঁ বলো। আমি বললাম তুমি কি ওয়ারলেস মোর ওভার ব্রিজ আসতে পারবা? বললো কেন আসবো? আমি বললাম না তোমার সাথে একটু কথা বলবো। বললো আচ্ছা আপনি কোথায় এখন? আমি বললাম আমি তো ওয়ারলেস গেটে আছি। তখন ওয়ারলেস গেটে তার বাসা। তখন বললো আচ্ছা আমি আসতেছি। আসলো, আসবো তার সাথে অনেকক্ষণ কথা মতো বললাম। আমি বললাম চলো এক জায়গায় যাই। কোথায়? আমি বললাম যে আমার ক্লাব আছে, ওই ক্লাবে আমি তো ডান্স শিখাই, তো এখনো সময় হয়ে গেছে, রাত 8:30 বাজে, ছেলেরা মনে আসছে, চলো একটু ঘন্টাখানিক লাগবে, ঘুরে টুরে পরে তোমার আমি বাসায় দিয়ে যাবো। তো সে কথা বলার পরে সে রাজি হয়ে গেল আর কি, আমার সাথে আসলো, তাকে আমি বসাইলাম ক্লাবের ভিতরে, বসে নাস্তা পানি আনিয়া সে খাইলো, আমি এদিকে ডান্স শিখাইতেছি, মুদ্রা করাইতেছি। তো সীমা আমার বলতেছে কি যে এখন চলেন। আমি বললাম দাঁড়াও আর একটু দাঁড়াও। তো পোলাপন সব নিয়ে একটা ডান্স করলাম, তো সে আমার নাচ দেখতেছে ভালো লাগতেছে, তো আমি চাইতেছি আর কি যে আমার নাচটা তারা দেখাই, দেখাই মানে আমার প্রতি দুর্বল করার জন্য আর কি, তার সামনে আমি ডান্স করতেছি, ভালো ভালো যে গানগুলো আছে সেগুলো ডান্স করতেছি। সে বললো চলেন। আমি বললাম আচ্ছা এখন চলো। তো তার আমি বাসায় দিয়ে আসলাম, দিয়ে আসার পরে তারপরের দিন সেই আমার মানে একাই ফোন দিচ্ছে, বলতেছে আমি আজকে আপনার ক্লাবে যাবো। আমি বললাম আসো তাহলে। সে আমার ক্লাবে আসতেছে, আসার পরে ডান্স করতেছি, সে দেখতেছে, দেখার পরে আমার বলতেছে কি যে আপনি কি কার সাথে প্রেম করেন? আমি বললাম তো করতাম একজন একটা মেয়ের সাথে, তার নাম ছিল শারমিন, কিন্তু এখন তার বিয়ে হয়ে গেছে, মানে সব সত্য কথাই বললাম। বলার পর বলতেছে কেন বিয়ে হয়ে গেছে, আপনি কি তার বিয়ে করেন নাই কেন? আমি বললাম না আমার সাথে যখন প্রেম কর মানে প্রেম ছিল তখন তার সে বিবাহিত ছিল, কিন্তু আমার বলেনি, কথাটা গোপন রাখছিল, এই কথাটা তাকে বললাম। বলার পর বলতেছে কি যে আপনি যদি কেউ মানে কখনো যদি অফার করে তাহলে কি আপনি এটা রাখবেন? আমি বললাম দেখো মেয়েরা হয়েছে এখনকার কিরকম জানি, ছেলেদের মানে মন দিতেও এক সেকেন্ড সময় লাগে না, আবার মন ভাঙতেও এক সেকেন্ড সময় লাগে না, এ কথা বললাম। বলার পরে আমার বলতেছে কি না সব মেয়ে তো আর এক না, সব মানুষও তো আর এক না, আমি আপনাকে একটা কথা বলবো মোবাইলে বাসায় যাই। আমি বললাম আচ্ছা বললো। তো সে বাসায় যায়, সে আমাকে ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে কি যে মুর্শিদ আমি তো তোমার একটা কথা বলবো, এর জন্য তো ফোনটা দিছি, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবা? আমি বললাম বন্ধুত্ব করব আমি তোমার সাথে, কিছুক্ষণ কথা মতো বলে ফোনটা রেখে দিচ্ছি। তারপরে দিন অফিসে গেছি, যার পর আমি ওই মেয়েটার বলতেছি আমেনা কিরে আমেনা বন্ধুত্ব তো হয়ে গেছে, প্রেম করতে আর মাত্র এক সপ্তাহ সময় লাগবে, তুই আমার এক সপ্তাহের ভিতরে মিষ্টি খাওয়াইতে লাগবো। আমি ওরে বললাম কথাটা, বলে কি যে প্রেম যদি হয়ে যায় তাহলে তো ভালোই, অফিসে পুরা দেখবা ছড়াই যাইবো গা, যে সীমা কখনো কার সাথে প্রেম করে না এখনকার প্রেম করতেছে রে, তো ভালো তোমার নাম হবে অফিসে সবাই জানা যাবে কিছু দিনের ভিতরে। আমি পরে বললাম আচ্ছা দেখা যাক, মানে পারি নাকি তার সাথে, সবাই তো বন্ধুত্ব হওয়ার জন্য রাজি হয়েছে, তো প্রেমটা করে নাকি আমি এটাই দেখতেছি তার, তাকে আমি বইলা। তো সেদিনকা দুই দিন পরে রাতে ফোন দিয়ে আমি বললাম সীমা আমি তো তোমার একটা কথা বলবো, আসো আমার ক্লাবে। বড় বললো আচ্ছা আমি আসতে। তো সে আসলো, আসার পর ডান্স শেষে রাত 10:00 দিকে তাকে আমি বাসায় না নিয়ে ডাইরেক্ট আপনার চেয়ারম্যান বাড়ি আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল হানিফ, ওনার বাসা বাগানবাড়ি, ওই ওনাদের বাসায় নিয়ে যাই।
এটা কি উনি আগে থেকে ইনফর্ম ছিলেন নাকি আপনি তাকে একটা ট্র্যাপে ফেলছেন বা ফাঁদে ফেলছেন?
না মানে উনি বুঝতেছে যে মানে আমরা নিয়ে ঘুরতে যাইতেছে আমার ফ্রেন্ডের বাসায়, ওনাকে আমি বলছি যে এক ফ্রেন্ডের বাসায় যাব তোমার নিয়ে। পরে গেলাম, যাওয়ার পরে হানিফের বাসায় গেলাম, যাওয়ার পরে ওই বাসার ভিতরে বসে আমি পরে বললাম দেখো আমি প্রেম করছি ঠিক আছে, সেই মেয়ে তো আমার থেকে চলে গেছে, এখন তুমি আমার সাথে বন্ধুত্ব করছো, কিন্তু আমি তোমার একটা কথা বলি, তোমার আমি ভালোবেসে ফেলছি, আমি এই জায়গায় আনলাম কিসের জন্য, এই জায়গায় নিরিবিলি আমার বন্ধু একাই থাকে, ওদিকে বসার জায়গা নাই, এর জন্য আনছি, তুমি মনে কিছু নিও না যে আমি তোমার খারাপ উদ্দেশ্য নিয়ে আনছি। হ্যাঁ, তো সে মানে বাসায় নিয়ে যাওয়ার পরে ভয় পেতেছে যে একাই একটা বাসা, ওইখানে একটা ছেলে থাকে এক রুমের ভিতরেই, আর ওটা ফ্যামিলি না মেসি বাসা, তো এই জায়গায় আনছি। আমি বললাম তোমার আমি কিছুই করবো না, আমি তোমার ভালোবাসি, এই কথা বলার জন্য আনছি। পরে আমার বলতেছে কি যে হ্যাঁ যদি আমার ভালোবাসো তাহলে আমার দুদিন সময় দেওয়া লাগবে, আমার কাছে যদি শুনতে চাও কথাটা, আমি তোমার দেখতে চাই কিরকম। আমি বললাম আচ্ছা দুই দিন কেন, তুমি দশ দিন সময় নিতে নিয়ে দেখতে পারো আমাকে, তাতে কোনো সমস্যা নেই। এই কথা বললাম তারা নিয়ে আয়সা বললাম, আয়সা হানিফে নাস্তা রাস্তা খাওয়াইলো, নাস্তা রাস্তা খাই আয়সা বললাম। আসার পর ঠিক দুই দিন পরে সে আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে মুর্শেদ আমিও তোমাকে ভালোবাসি, এই কথা আমার সে বললো
সীমা।
হ্যাঁ সীমা, তার সাথে আমার প্রেমটা হয়ে গেল। তো অফিসে যায় সবাই বললাম, এই কথা বলার পর সে মেয়েটা আমার মিষ্টি ঠিকই খাওয়াইছিল, প্রেমটা চলতেছে অফিসে সবাই জানে আমাদের সাথে প্রেম, সীমার সাথে মুর্শেদে প্রেম করে সব মানুষে জানে, একদম পিএম জিএম সহকারে জানে। সেদিনকার রাইতে সীমারে নিয়ে আমি অফিস ছুটি হয়েছে যাইতেছি, যাওয়ার পরে রাস্তার ভিতরে তার দুলাভাই দেখছে, দেখার পরে সীমা ডাকতেছে এদিকা, বলতেছে কি দুলাভাই অফিস ছুটি হয়েছে কটাই? পরে বলতেছে কি পাঁচটাই, কই গেছিলি? তখন যে বুঝি আমার শিল্পী একটা ভাই আছে, ওনার ওয়ারলেস একটা দোকান ছিল, ওই দোকানে না তার আমি ওই দোকানে নিয়ে সীমার সাথে কিছুক্ষণ বসেছিলাম আর কি, ঘন্টাখানিকের মতন বসে বসে গল্প করছি। তো পাঁচটা বাজে ছুটি হয়েছে, বাইরে গেছে প্রায় সাড়ে ছয়টার মতন, তুই এতক্ষণ কইছিলি? বলতেছে কি যে এই যে এর সাথে আমি ওই দোকানে বসেছিলাম, তো ওর সাথে সম্পর্ক কি? পরে বলতেছে না এক অফিসে চাকরি করি কোনো সম্পর্ক নাই। পরে বলতেছে তুই যদি মানে ভাবস এই ছেলের সাথে প্রেম করস, হ্যাঁ এই ছেলের সাথে কখনোই তুই প্রেম করতে পারবি না, ছেলে তো মানে দেখতে দেখা যায় একটা হিজলার মতন, মানে এই কথাটা আমার বললো আর কি, একটা এই কথাটা আমার সামনে এসে বলছে, এইসব ছেলের সাথে প্রেম করিস না, এ কথাটা তার দুলাভাই মানে আমার সামনে বলছে। আমি এই কথাটা শোনার পর আমি কিছুই বলি নাই, অনেক লজ্জা পাইছি, ওইখান থেকে আমি চলে আসা পড়ছি
ওনাকে রেখে, সীমাকে রেখে।
হ্যাঁ সীমাকে রেখে আমি আইসা পড়ছি জিদ দেখায় যে তোমার সামনে তোমার দুলাভাই এরকম একটা কথা বললো আমাকে, এই কথাটা বলে জিদ দেখায় আমি বাসায় আইসা বললাম। আসার পর সে রাতে ফোন দিল, ফোন দিয়ে অনেক ছড়ি টড়ি বলতেছে আমার দুলাভাই তো আসলো এরকমই মানুষ, আমার বউর সাথে অনেক খারাপ ব্যবহার করে, তুমি কিছু মনে নিও না আমি তোমার ক্লাবে আসতেছি। আমি বললাম না তোর ক্লাবে আওয়া লাগবো না, তার সাথে আমি তুই তাই ব্যবহার করলাম, তোর ক্লাবে আওয়া লাগবো না, আমার তো আমি তো হিজলা, যদি ভালো ফুলা পাই তাহলে বিয়ে মানে তার বিয়ে করে ফেলগা, এই কথা বললাম। সে বলতেছে তুমি এই কথা বললো, তুমি আমার সত্যিকারে ভালোবাসো, এটাকে ভালোবাসার কথা, তুমি যদি আমার সত্যিকারে ভালোবাসতা তাহলে তো এই কথা বলতে পারত না, আমি তো তোমার সত্যিকারে ভালোবাসি, আমার দুলাভাই একটা কথা বলছে এটা তুমি প্রতিবাদ না করে তুমি আমার সাথে জিদ্দি হয়ে যাচ্ছো কেন? পরে বললাম আচ্ছা তুই যদি আমার সত্যিকারে ভালোবাসো তাহলে আমি যদি তোর বিয়ে করবো যেদিনকা যেদিনকা ডাকবো সেদিনকে আইতে পারবি? পরে বলতেছে হ্যাঁ আসতে পারবো। আমি বললাম পরশু দিনকা অপারটমেন্ট টাকা পাবো সেদিনকে তুই আবি আমার ওই জায়গায় ক্লাবের ভিতরে আসবি, আমি সেদিনকে তোর বিয়ে করবো। পরে বলতেছে আচ্ছা তুমি যদি আমার বিয়ে করে সুখে থাকতে পারো আমি তোমাকে বিয়ে করবো। তো দুই দিন পরে টাকা পাইলাম, টাকা পাওয়ার পরে আমি
আসলে ডিটারমাইন ছিলাম যে আপনি সত্যি সত্যি সীমাকে বিয়ে করবেন?
হ্যাঁ আমি মানে শিওর ছিলাম যে আমি ওর বিয়েই করে ফেলবো, কারণ সে মানে আমার ইচ্ছা ছিল এখন আমি আমার বউ তো এই ঘটনাটা শুনবো, কিন্তু আমার মনে যেটা ছিল আমি এটা সত্যিকারে বলতে চেয়েছি যে আমার ইচ্ছা ছিল।
দাঁড়ান দাঁড়ান, আপনার আপনি এই মাঝখানে যে কথাটা বলেছেন সেটা আমি একটু ইলাবোরেট করতে চাই, আপনার ফ্যামিলি তার মানে এখন পর্যন্ত ঘটনাটা জানে না?
না আমার ফ্যামিলি জানে না,
আজকেই আপনি প্রথম রেডিওতে এটা কনফেস করছেন?
হ্যাঁ আজকে প্রথম কনফেস।
বলুন তারপর।
কিন্তু আমার ইচ্ছা ছিল যে তার দুলাভাই যে আমাকে হিজলা বলে একটা বকা দিচ্ছে, কিন্তু আমি তার বিয়ে করে কিছুদিন রেখে তার ছেড়ে দিই, মানে এই ইচ্ছা
প্রতিশোধ নেবার জন্য।
হ্যাঁ এই ইচ্ছাটা ছিল।
পয়েন্ট করবেন এখানে, এখানে প্রিয় শ্রোতা একটু পয়েন্ট করবেন, ও প্রতিশোধ নেবার জন্য ওর যে সীমা যে মেয়েটাকে ও লাভ করে সে মেয়েটাকে ও বিয়ে করে ছেড়ে দেবে, এটা হচ্ছে ওর একটা প্রতিশোধ নেবার চিন্তা ভাবনা। হ্যাঁ
তা আমার মানে মনের ভিত্তি ছিল এইটা এইটা আমি তাকে বিয়ে করে মানে মাসখানিক রেখে তাহলে আমি ছেড়ে দেবো। তো তার দুলাভাই আমার হিজলা বলে বলছে মানে বকা দিচ্ছে এটা এটা ছিল। তো অবটাইমে টাকাগুলো আমি পাইলাম, পাওয়ার পরে সীমার আমি বলছি কি যে তুমি আমার ক্লাব আইসা পড়বা? পরে বলতেছে আচ্ছা আমি যাম। তো ওই শিল্পী যে ভাইটা ছিল তার আমি বললাম যে ভাই আমি তো এতদিন শারমিনের বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমি এখন সীমারে বিয়ে করতে চাই, সীমার তো আপনি দেখছেন, কিন্তু আমি সীমার সত্যিকারে বিয়ে করতে চাই, এখন আপনি প্রলোভন বাহু করেন। সে বলতেছে না ভাই তুমি বিয়ে করো না, আমি খালার সামনে মুখ দেখাতে পারবো না, যে খালা বলবে, খালা সম্পূর্ণ দুষ্টা দিবে আমারে, মানে আমার মায়ের খালা বইলা ডাকতো, আমার দেবাসে যাইতো, আমাদের সাথে খুব ভালো একটা খাতির ছিল তার, তো খালা দুষ্টা দিবে পুরো আমার আমাকে, তো তুমি ভাই বিয়ে করার দরকার নেই, আমি খালারে যাই বলি, খালা যদি রাজি হয় তাহলে খালারে নিয়ে বিয়েটা করাই। আমি বললাম না ভাই, আমার আমারে বললাম আমার রাজি হওয়া যাবে না, আপনি ভাও করেন পোলাপান, নাহলে আমি অবস্থা আমার খারাপ হয়ে যাবো আজকে। তার আমি বললাম, বলার পরে সে বলতেছে আচ্ছা তুমি সীমারে নিয়ে সুজনের বাসায় যাও। তো সুজনের বাসায় আমার মানে সুজন তার বন্ধু, একসাথে চলাফেরা করতাম আর কি সুজনের সাথে, তো তার বাসায় নিয়ে গেলাম। সে আমাকে ফোনে বলতেছে তুমি তার বাসায় থাকো, বাইরে হো না, আমি কাজী নিয়ে আর পোলাপান নিয়ে আসতেছি, মানে সাক্ষী থাকবে, মানে বয়স্ক কিছু লোক লাগবে, মুরব্বী লোক লাগবো, তো মুরব্বী কিছু লোক নিয়ে আর পোলাপান নিয়ে কাজীরে নিয়ে আমি আসতেছি। তো কাজী নিয়ে বয়স্ক দুইটা লোক নিয়ে তারপর ছেলে ফেলারে করে নিয়ে আসলো। আসার পর সেদিন আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়েটা হয়ে যাওয়ার পর আমি সীমারে বললাম তুমি সরাসরি বাসায় চলে যাও, আমি তোমার তিন চার দিন পরে আমি আমার বাসায় নিয়ে আসবো, আমি আগে মার ম্যানেজ করি। তারপর পরে বললো আচ্ছা, তো তার তোর বাসায় পাঠিয়ে দিলাম, আমি এদিকে বাসায় আসলাম। আসার পরে আমার উপরে ফ্যান চলতেছে, তারপর আমার শরীরে ঘাইমে একদম পানি পড়তেছে মার সামনে, মানে যাওয়ার পর শরীর কাঁপতেছে। তো আমার মা বলতেছে তোর কি হয়েছে রে, সেদিন মতন কাজ করে কিছু খাইছর? আমি বললাম না মা, আমি তো তোমার হাত ধরে আমি মানে কথা দিচ্ছি আমি জীবনে তো কখনো কিছু খাবো না, কিন্তু একটা কাজ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। পরে বলতেছে কি হয়েছে? আমি বললাম না আজকে বলবো না, দুই তিন দিন পরে বলবো। পরে বলতেছে আচ্ছা তো যেদিন মন চাই সেদিনে বলিস। তো সেদিনকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিনকে সেই লোকটারে মানে ওই বাড়িটারে যায় বললাম যে ভাই এখন তো বিয়ে করে ফেলছি, তো বউ তো আমার কাছে আনার দরকার, আমি বিয়ে করছি আমার বউ থাকবো দূরে আমি থাকবো এই জায়গায়, এটা তো হয় না, তো আপনি একটা ব্যবস্থা করে দেন। তো সেই লোকটা বললো যে আচ্ছা আমি তুমি অফিসে যাও, যাওয়ার পরে আমি রাতে আর পরে খালার সাথে যাই গল্প করবো, মানে সরাসরি খালারে বলবো। আমি বললাম আচ্ছা আমি যাইতে পারবো না, আপনিই বলবেন। পরে বললো আচ্ছা। তো এখন গেলাম অফিসে, যাই ডিউটি করতেছি, ডিউটি করার পর রাতে আমি যখন আসছি, আসার পর সে বলতেছে চলো এখন বাসায়। আমি বাসায় যাওয়ার পর আমার মারে বলতেছে কি খালা যা হওয়ার তো হয়েই গেছে, আপনি ধরেন আপনার ছেলে তো বিয়ে করেন লাগতোই। বলতেছে হ্যাঁ বিয়ে তো করেন লাগতোই, তো আপনার ছেলে যদি একটা ভুল করে ফেলে আপনি কি মেনে নেবেন না? আম্মা বলতেছে ছেলে আমার একটা, যদি ভুল দশটাও করে তাও তো আমার মেনে নেওয়া লাগবে, তো কি হয়েছে আমার বলো সবকিছু। পরে মানে ওই লোকটা বলতেছে কি যে ভাই ওই তো বিয়ে করে ফেলছে, এখন কা আপনার মানে বলতে পারতেছে না এর জন্য আমার ফাটাইছে। তখন কা আম্মা এই কথা শুনে অনেক কান্না করতেছে, মানে চিলাই চিলাই কান্দতেছে, আমার ছেলে কি হলো, আমার একটা ছেলে আশা ভরসা সব শেষ করে দিল, আমি চাইছিলাম দশটা দেখুন একটা করামু, মানে মা এরকম মানে বিলাপ করে কান্দতেছে। তখন আমার বউ আর কি বললে তার বোনের বাড়িতে
ও কি জানিয়েছে ওর ফ্যামিলিতে?
না ওর ফ্যামিলিতে সে জানাই নাই।
আচ্ছা।
তারপরে আমার মা তো চিলাই কান্না করতেছে, পরে আমার মারে আর কি অনেক লোকজন বোঝাইলো যে ছেলে বিয়া করে ফেলছে, বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া যেহেতু করে ফেলছে, বউ চাকরি করবো, ও চাকরি করবো, দুজনের জন্য চলতে পারবো সুন্দর মতন, চলুক সমস্যা নাই, তুমি ওদের ভালো হলে তোমাদেরও ভালো, মানে মানুষ এই কথা বলতেছে, মারে বুঝতেছে। তখন আমি বাসায় আসছি, আসার পর আমার মা আমার মানে দুইটা থাপড় মারছে, থাপড় মারে বলতেছে তুই বিয়ে করছো কয়দিন হয়েছে? আমি বললাম যে আমি তো বিয়ে করছি দুই দিন হয়েছে। পরে বলতে দুই দিন হয়েছে তুই আমার বলছিস না কেন, তুই বিয়ে করছো বাস ভালো কথা, কিন্তু আমার বাড়ির বউ আরেক বাড়িতে থাকবো কেন, যা বললো আমার মা এই কথা বলতেছে। এই কথা শুনে তো আমার অনেক সাহস মনের ভিতরে আসলো যে আমার মা মারছে যে ওটা কোনো কষ্ট নাই, কিন্তু এই কথা যে বলতেছে যা বললো তখন আমার মনটা অনেক খুশি হয়ে গেল। তো আমি যাই সীমার ফোন দিছি তুমি কই? বলতেছে আমি তো বাসাই। আমি বললাম তুমি রেডি হও কেন? আমি বললাম যে আমার আমাদের বাসায় আসতে হবে, আমার মা মানে নিছে।
ওকে।
পরে বলতেছে তোমাদের বাসায় তো মানে নিছে কিন্তু আমাদের বাসায় কি বলে না বলে? আমি বললাম তুমি ব্যাগ গুছাও আমি তোমার যায় ডাইরেক্ট নিয়ে আসবো সমস্যা নাই, কারা ঠেকাবে না ঠেকাবে আমি দেখবো। সে ব্যাগ ট্যাগ গুছায় আসতে আসবার সরাসরি আমি তার বাসায় গেছি। আমি বাসায় যাই দরজা নক করছি, করার পর দরজাটা খুলছে তার বোনে, বললাম সীমা চলে আসো। পরে তার বোনে বলতেছে কি আপনি? আমি বললাম আমি তো সীমার হাজবেন্ড। কি আপনি সীমার হাজবেন্ড? সীমার তো বিয়ে হয় নাই, আপনি তার হাজবেন্ড হলেন কিভাবে? আমি বললাম আপনার বোনের জিজ্ঞাসা করেন তার কি হই আমি। পরে সীমার জিজ্ঞাসা করলো, বলতেছে কি যে হ্যাঁ বউ আমি ওর বিয়ে করছি। এই কথা শোনার পর তো সীমার মানে মারলো ওর বোনে, মারার পর তার দুলাভাই আইসে, আর পর তার দুলাভাই আমার দেখে মানে গালাগালি করতেছে। আমি পরে বললাম তুই গালাগালি করিস না আমার, হ্যাঁ তোর আমি দেখে নেবো এক সময়, এর জন্য তো তোর শালির আমি বিয়েটা করছি। মানে তার দুলাভাই এই কথাটা আমি বললাম
মনে মনে,
মনে মনে না সরাসরি আর কি ওই জায়গায় বলছি।
না কিন্তু আপনি রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করছেন এটা বলে দিয়েছেন?
না এটা বলি নাই, যে আমি বললাম যে তোর শালির তোর শালির আমি বিয়ে করছি, হ্যাঁ তুই আমার বললাম যে আমি তোর একদিন দেখে নেবো আর কি এই কথাটা তারে বললাম। এই কথাটা বলার পরে বলতেছে তুই দেখে নিস যা। তার দুলাভাই বলতেছে তোর মানে ওর বউরে বলতেছে আমার যাওয়াইস আর কি, ওনার বলতেছে তোর বোনে বিয়ে করছে বাস ভালো কথা, ওর তুই বাড়ি থেকে বের করে দে, ওর জামাই যে জায়গায় নিয়ে যা সে জায়গায় লাগা। পরে তারা তো ঘর থেকে বের করে দিল।
এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, চার মিনিটের বিরতি। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই। সবগুলো গল্পকে সাজিয়ে, সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে আমাদেরকে ফোন দিতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297। এটা হচ্ছে rokomari.com এর নাম্বার। rokomari.com এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আজকে বিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই, এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। ওকে, ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
আরো একবার স্বাগত। চার মিনিট পর আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম মোর্শেদের জীবনের অপ্রিয় সত্য। মোর্শেদ, আমরা যেখানটায় ছিলাম তারপর
পরে তারা তো ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে আমি তারে নিয়ে বাসে আসলাম। আসার পরে সুন্দর মতন সংসার চলতেছে, এদিকে আমার মা বাবা সবাই মেনে নিছে। দেখা গেছে আমি যে আমার বউ নিয়ে রাস্তা দিয়ে যাই, তখনকার ওই শারমিন নামে যে মেয়েটা সে দেখে, দেখার পর বলতেছে, ও জুটি তো ভালোই বানছে, তো এই জুটি বেশি দিন থাকবে না। আমি দেখানি মনে তোমাদের, আমার তো মনে কষ্ট দিচ্ছ। তখন আমার বউ বলতেছে যে এটা কে। আমি বললাম যে আমি তোমার বলছিলাম যে শারমিনের কথা, ওই সেই শারমিন। পরে বলতেছে এই মেয়া, এই মেয়ের বিয়ে হয়েছে, দেখা তো বোঝা যায় না। আমি বললাম হ্যাঁ, আমিও তো দেখা বুঝি নাই যে তার বিয়ে হয়েছে, কিন্তু কেউ দেখা বুঝে না তার বিয়ে হয়েছে, এরকম মানে তার হাইটটা ভালো ছিল। অফিসে গেলাম, যাওয়ার পর ডিউটি করতেছি। পরার পর সেদিনকা আপনার রাতে শারমিন আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে মোর্শেদ কই। আমি বললাম আমি তো বাসাই। বলতেছে বউয়ের বুকে তো ঘুমাইতেছ ভালো মতো নেই, এদিকে আমার কষ্টের ভিতরে ফালাইয়া, মানে সে আমার এই কথাগুলো বলতেছে। আমি বললাম তুমি কষ্টের ভিতরে কেন, তোমার হাজবেন্ড আছে, তুমি তো তোমার হাজবেন্ডের বুকে আছো, আমি আমার বউয়ের বুকে আছি, তো তুমি ওদিকে সুখে থাকো, আমি এদিকে সুখে থাকি। আমি তো তোমার এখন আমার মন থেকে মানে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো তোমার বলতে পারবো না, কারণ তুমি হয়েছো আমার জীবনের প্রথম প্রেম, ঠিক না? এই কথাটা তার আমি বললাম। সে বললো না, ভবিষ্যতে দেখবা তোমার অনেক খারাপ হবে। আমি বললাম আচ্ছা, তুমি পারলে যদি কিছু করতে মন চায় তাহলে আমার সরাসরি করো, মানে পিছনে কিছু করার দরকার নাই। পরে আমার বউ নিয়ে আমি অফিসে যাই, যাওয়ার পরে সে তো দেখে এসব কাহিনী গুলো, দেখে মানে সে আরে আরে কথা বলে আর কি রাস্তার ভিতরে। আমার বউ কিছুই বলে না, খুব ভদ্র ছিল আমার বউ, মানে কার সাথে কথা মতো বলতো না, কিছুই বলে না। আমি শুনে না শুনে ভাঙ করে চলে যাই। তো রোজার ঈদ আসলো বিয়ের পরেই, রোজার ঈদের কিছুদিন পরে আমি বিয়ে করছি, মানে কোরবানি ঈদ আসলো। কোরবানি ঈদ আসার পর আমি আমার বউ নিয়ে প্রথম আর কি আমাদের দেশের বাড়িতে যাবো। তখন অফিস থেকে টাকা টাকা পাইছি, ছুটি মুটি দিচ্ছে, মার্কেট মুর্কেট করে দিচ্ছে সবারই, আমিও মার্কেট করছি, আমার বউ মার্কেট করে দিচ্ছি সবার লেগে আর কি। মার্কেট মুর্কেট করে দেশে যাইলাম, আমার মা যাইল না, আমার বউ নিয়ে আমি একাই গেলাম। যাওয়ার পর আপনার মানে ঈদের আগের দিন গেছি, তারপরের দিনকে ঈদ, তো আমি তো কোরবানি দেওয়ার মতো না, আমাদের ওরকম টাকা পয়সা নাই। তো আমার খালারা আবার তারা একটু ভালো, তারা কোরবানি দিচ্ছে, তো কোরবানি দেওয়ার পর আমাদের মাংস দিচ্ছে। আর একটা টুল পা আমার দিয়ে বলতেছে কি যে আমার খালতো বোনের বাড়ি মানে জামাই বাড়ি আর কি, যে তোর তুই তো নতুন নতুন বিয়া করছস, বউ নিয়ে তোর বোনের বাড়িতে যা, ঘুরে আগা মাংস রব দিয়ে আগা, মানে ঘুরে আগা মাংস নিয়ে আমার বউ নিয়ে বিকালে চলে গেলাম। রাত থেকে পরের দিন সকালে এসে বললাম এখনকার বাজারে আমরা গাড়ি থেকে নামছি, বাজার থেকে আর কি আমাদের বাড়িতে 10 মিনিট লাগে যাইতে। এখনকার বাজারে নামার পর আমার বউ বলতেছে কি যে তুমি তো কি এই জায়গায় থাকবা না বাসায় চলে যাবা? আমি বললাম না, আমি বাসায় যাবো না, তুমি একা একা হাইটে হাইটে আস্তে আস্তে বাসায় চলে যাও, আমি একটু এখানে বসি, বসে গল্প টল্প করে পরে আস্তে আস্তে। ওই বাজারের ভিতরে আপনার একটা ফার্মেসি ছিল, ওর সাথে আমার মানে কোন রকমের পরিচয় ছিল আর কি, মানে বন্ধুর মতন একসাথে চলাফেরা করতাম, মানে ডাক্তার মানে ফার্মেসির ওষুধ টষুধ দেয় আর কি। তো তার দোকানে যা বসে বসে সিগারেট খেয়েছে, এখনকার হঠাৎ আমার মোবাইলে একটা ফোন আসছে, শারমিনে ফোন দিচ্ছে।
শারমিন আপনাকে ফোন দিয়েছে?
হ্যাঁ, শারমিন ফোন দিয়ে আমি রিসিভ করার সাথে সাথে বলতেছে তুমি কি মরো নাই? আমি পরে বললাম কেন মরবো, পরে বলতেছে না আমি তো একটা কাজ করছি, হয় মরবে নাহলে পাগল হয়ে যাবে।
ও আচ্ছা, তার মানে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কোনো কিছু?
হ্যাঁ, সে আমার আগে ফোনে আর কি বলতেছে যে তুমি হয় মরে যাবো নাহলে পাগল হয়ে যাবা। বলার পরে আমি বললাম দত এইসব তো আমি বিশ্বাস করি না, তুমি আমার তাবিজ করছো যাই কিছু করছো এইসব আমি বিশ্বাস করি না, এগুলো কখনো সম্ভব না যে একজন মানুষের তাবিজ করে মারে ফেলবো কি একজন মানুষের তাবিজ করে কোনো কিছু করে ফেলবো এইসব আমি বিশ্বাস করি না। তারপর আমি তারা বলতেছি কি দেখো এখন তুমি তো আমার সত্যিকারে ভালোবাসতা না, যদি সত্যিকারে ভালোবাসতা তাহলে তো তুমি আমার এই কাজটা করতে পারত না বলি। আচ্ছা যেহেতু করছো দেখি আমার ভবিষ্যতে কি হয়, তখনকার এই কথা বলে রেখে দিছি। তো ডাক্তার মানে লোকটা যে ছিল উনি আমার বলতেছে কি হয়েছে রে ভাই। আমি পরে বললাম দোস্ত এই তো ফোন দিয়ে এরকম এরকম বলতেছে, আসলে এগুলো কি সম্ভব, এগুলো কি হ মানে তার আমি বলতেছি। সে বলতেছে হরে আমাদের বাড়ির পাশে যে চানমিয়ার মাইয়া আছে না, সে তার চানমিয়ার মাইয়ারে এরকম তাবিজ করে মারা ফেলছে, ওই ছেলে তো এখন আছে হেলে। তখন শোনার পর আমার মনের ভিতরে একটা ভয় ঢেকে গেল যে আসলে তুই এরকম তাবিজ কবজ করলে মানুষ মরে যা না কোনো কিছু হয়ে যা পাগল টাগল হয়ে যা। এই কথা শোনার পর আমার ভিতরে মানে অনেক বড় মানে ইয়া লাগতেছে, মানে ভয় পাইতেছে আসলে এটা কি সত্য হয়ে যায় যদি তাহলে কি হবে। তখন একটা ছেলে আসে দোকানের ভিতরে যে দুইটা ঘুমের ট্যাবলেট দেন, তো তখন ঘুমের ট্যাবলেট নেওয়ার জন্য আসে, সে ঘুমের ট্যাবলেট গুলো দিল, কোন জায়গা থেকে দিল আমি কিন্তু ওদিকে তাকাইছি দেখছি। ঘুমের ট্যাবলেট দুটো নিয়ে ছেলে চলে গেল, তখনকার ওই মানে ডাক্তার উনি বলতেছে কি আমার যে দোস্ত তুমি একটু বও আমি বাসা থেকে আসি, তার ফার্মেসির পিছনে ছিল তার বাসা। আমি পরে বললাম আচ্ছা তুমি যাও আমি আসতেছি, মানে আমি বসছি তুমি যাও বয়ে থেকে। তো ওই গেছে বাসায়, যাওয়ার পরে আমি ওদিকে দেখছি যে ওষুধটা নিছে, ওইখান থেকে আমি এক পাতা ওষুধ নিলাম পকেটে আমি রেখে দিছি।
কেন নিলেন আপনি ওষুধটা?
আমি চিন্তা করলাম যে এই কষ্টটা আমার ভিতরে যে লাগতেছে একটা ভয় ভয় লাগতেছে যে সে যে আমার এত মানে কথা বলছে, আমার হাত পা কাঁপতেছিল একথা মানে ওই যে ডাক্তার যে বলছে আপনার যে আসলে এগুলো হ চানমিয়ার মাইয়ার ব্ল্যাক ম্যাজিক করে মারা ফেলছে মানে সে আমার বললো এগুলা, তখন আমি বিশ্বাস করে আমার ভিতরে একটা ভয় ঢুকছে। আমি চিন্তা করলাম ঘুমের ট্যাবলেট যদি খাইয়া দুই তিন দিন ঘুমাই থাকি তাহলে এই কষ্টের পরে ঘুম থেকে ওঠার পরে মানে এই চিন্তাটা দূর হয়ে যাবে, এই চিন্তা করতেছি আমি। এই চিন্তা করে আর কি আমি
তখন কি সীমার সঙ্গে আপনি থাকেন সংসারে?
হ্যাঁ, সীমা আমার সাথে সংসারে থাকে। তখন আমি এক পাতা ওষুধ নিলাম, নেওয়ার পর আপনার সে আসলো, আসার পরে তারা বললাম দোস্ত তুমি থাকো আমি বাসায় চলে যাবো, কিন্তু ওষুধটা যে নিচ্ছি সে যে কিন্তু জানে না, কিন্তু ওই একই কার্টনের ভিতরে আপনার অন্য মানে ঘুমের ট্যাবলেটও রাখছে আবার অন্য অন্য ট্যাবলেটও রাখছে, কিন্তু আমি যে ট্যাবলেটটা নিচ্ছি এটা ঘুমের ট্যাবলেট না, এটা হচ্ছে আপনার ওষুধ আর কি। তো এটা আমি নিছি গা, আমি তো লেখাপড়া
ভুল ওষুধ নিয়েছেন,
আমি তো ভালো লেখাপড়া পারি না এবং কি মানে আপনার পড়ে দেখুন এটা কিসের ওষুধ। আচ্ছা তারপর আমি ওষুধটা নিয়ে রাস্তাতে হাঁটতেছি আর ওষুধগুলো ফুটে ফুটে পড়তেছি বইরা মানে জাগে দিছি, দশটা ওষুধ মিক্স করছি কইরা জাগি দিছে ওষুধ গুলো একদম মিশে গেছে পুরো আমি খাইছি। মানে আস্তে আস্তে আমাদের বাসায় বাজার থেকে আস্তে আস্তে মানে 10-15 মিনিট পর আমার শরীরটা একদম আগুনের মতন গরম হয়ে গেছে, পুরো শরীর একদম গরম হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না যে শরীর এরকম গরম হলো কারণ মাথার ব্যথা পাইতেছে। তখন আমাদের উঠানের ভিতরে একটা কদম গাছ আছে, সেই কদম গাছের ভিতরে মানে কদম গাছটা উঠানের ভিতরেই আমি যাই সে কদম গাছটা ধরে মাথা আস্তে আস্তে মানে ভারী দিতেছি গাছের ভিতরে। তখন আমার মা বলতেছে কি রে তোর কি হয়েছে গাছের ভিতরে মাথা বেড়াইতেছ কেন? আমি বললাম মা মাথাটা কিরকম যেন একটু ব্যথা করতে আসছে। হ্যাঁ, তখন ঈদের দিনকে আবার আমার মা দেশে গেছে ঢাকা থেকে, ঈদের দিন রাতে গেছে, তো আমরা তো অনেক গরিব মানুষ তো ঈদের দিন মাংস টাংস টুকাই আর কি মা গেছে ঈদের দিন রাতে। আমাদের ঘরটা ছিল আপনার মানে পানি আসে তো একটু উঁচা ভিটা আর কি উঁচা, তো চারটা সিঁড়ি সিঁড়ি দিয়ে আর কি উঠা লাগে। তখন মাথা বাইরে আমি যখন সিঁড়ির ভিতরে উঠতে গেলাম মানে সিঁড়ি থেকে একটা পা পিছলা খায় টাস করে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছি আর কোনো হুঁশ জ্ঞান আমার কিছু নাই। তখন আমার মা তো আয়েশার শরীর ধরলো, ধরে তো আমার মা চিল্লাইতেছে যে এত গরম কেন শরীর কি হয়েছে ওর, সবাই ধরে তোরা খাড়ি নিয়ে মাথায় পানি ঢালতেছে। 10-15 মিনিট পর আমি হুঁশ হয়েছি মানে হুঁশ হয়ে আমি কারো চিন্তাছি না, কেউ আমার ধরে রাখতে পারতেছে না, আমি ঘর থেকে যাইতে যেতে সেখানে গায়ের কাপড় চোপড় যা আছে সব খুলে ফেলতেছি কিন্তু আমার কেউ ধরে রাখতে পারতেছে, আমার বউ যায় বলতেছে আমার বউরও চিন্তাছি না, আমার মারও চিন্তাছি না, এরকম হয়ে গেছি। তখনকার মানে চিল্লাইতেছি আর কাপড় টাপড় সব খুলে আমি সবাই মারতেছি এরকম করতেছি, তো মানুষে বলতেছে যে তারা জিনে ধরছে রে এর লাগে এরকম করতেছে, তো কবিরাজ টুপুরে ডাক দে, তো কবিরাজ ডাক দিল, কবিরাজ দুই তিনটা কবিরাজ আগে ঘুরে গেল যে না আমরা এরা পারবো না এরকম এগুলা বলতেছে। তারপর আমি তো ওইখানে পাগল হয়ে গেলাম না মানে কারো চিন্তাছি না। এখনকার আমার একটা জেডি ছিল উনি আইসা বলতেছে কি যে কিরে তোরা কি ছেলেটার মায়েরা ফেলবি, এরকম কবিরাজের চিকিৎসা মিকিৎসা না করে তোরা হাসপাতালে নিয়ে যা। একথা শুনে আমার হাসপাতালে নিয়ে গেল আপনার শেরপুর হাসপাতাল, হাসপাতাল আমার দেখাই মানে ডক্টররা বলতেছে না এটা এই রোগী এই জায়গায় রাখা যাবে না, আপনার মময়মনসিংহ মেডিকেলে নিয়ে যান। মময়মনসিংহ মেডিকেলে আমাকে ভর্তি করলো, ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে মময়মনসিংহ মেডিকেলে আনলো, আনার পরে ভর্তি করলো, করার পরে ডাক্তারের মানে সব পরীক্ষা নিরীক্ষা করতেছে, কোন মানে রোগ ধরা পড়তেছে না আরকি। আপনার পুরো শরীর চেক আপ করলো, মানে রক্ত পড়ছে, যা লাগে সব পরীক্ষা করলো, কোন রোগ ধরা পড়তেছে না। এখন মানে ডাক্তার বলতেছে কি তার মাথা সিটি স্ক্যান করার জন্য, মানে আমার গায়ে তো প্রচন্ড জ্বর, জ্বর তো কোন রকমই কমতেছে না, অনেক ওষুধ পাতি দিতেছে, খাইতেছি। তো মাথাটা সিটি স্ক্যান করার পরে মাথায় ধরা খেলো ব্রেন টিপি, মাথায় ব্রেন টিপি হয়েছে আর কি। তখন তো আমি মানে অজ্ঞান অবস্থা, আমি মুখে কিছু খাইতে পারি না, মানে পুরো পাগল হয়ে গেছি, আর মানুষকে চিনতে পারি না, জোর করে ধরে রাখে, ঘুমাই থাকি। এখনকার নাকে নল লাগানো, এই নাকে নল দিয়ে আর কি খাওয়া। তখন মাথায় সিটি স্ক্যান করার পরে ধরা গেছে যে মাথায় ব্রেন টিপি। এখন প্রতিদিন সকালে খালি পেটে 4টা করে ওষুধ খাওয়ার জন্য দিচ্ছে, ওই ওষুধ গুঁড়া করে ওই নল দেওয়া খাওয়াই আর কি, দুধ টুধ ফলের রস টস এগুলো খাওয়া। তো এখনকার ডাক্তারে বলতেছে যে এই জ্বর তো কোনো রকমই কমতেছে না। তো প্রেসক্রিপশনের ভিতরে একটা ওষুধ লিখলো যে এটা নিয়ে আসেন, আব্বারে বললো। তো আব্বা যা এটা আনলো, এটা একটা স্যালাইন। তো স্যালাইন এনার বরাবরে মার্কার পেন দিয়া ওই মানে দাগ দিয়ে দেওয়া, সিস্টারে বললো এই পর্যন্ত যাওয়ার পরে স্যালাইনটা খুলে ফেলবা তুমি। সিস্টারের বললো, বলার পর স্যালাইন আমার শরীরে চলতেছে, তখন আমি ঘুমাই থাকি, ঘুমাই রয়েছি আর কি। তো শরীরে চলতেছে ওই পর্যন্ত যে স্যালাইন গেছে গা, এটা কিন্তু কেউ খেয়াল করে নেই এবং সিস্টারও আসে নাই। আর তারপর আমার মাও জানে ওই জায়গায় যে এই পর্যন্ত স্যালাইন যাওয়ার কথা, যে ওই পর্যন্ত যাওয়ার পরে স্যালাইন খুলে ফেলতে বলছে, এই কথাও ভুলে গেছে। কিন্তু সিস্টারও আসে নাই, সম্পূর্ণ স্যালাইন আমার শরীরে গেছে গা। যাওয়ার পর যখন সিস্টার আসে দেখছে স্যালাইন পুরাটা গেছে গা, সিস্টার স্যালাইন খুলে ফেলছে। খুলে সেরে কেউ কাউকে কেউ কিছুই বলে নাই, না বলার কারণে পরে আমি যখন মানে ঘুমাইছিলাম, তখন যখন স্যালাইন যাইতেছিল তখন হঠাৎ করে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি যখন চাইছি, দেখি আমি চোখে দেখি না, তখন মানে আমার এত কান্না পাইতেছে যে আমি মায়ের বলতেছি, মা আমি তো চোখে দেখতেছি না। তারপর আমার মা বলতেছে কি কি তুই চোখে দেখতেছিস না, আমি তো এই জায়গায় আমার দেখোস না। আমি বললাম না মা, আমি তো তোমার দেখতে পারতেছি না। তো আমার বউ
দাঁড়ান দাঁড়ান, আমি একটু অবাক হচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনার বোকামো চরম পর্যায়ে, আমার আমার অবিশ্বাস্য এবং মেজাজ খারাপ হচ্ছে, মানে টু বি অনেস্ট। যে মেয়েটার সঙ্গে আপনি সম্পর্কটা চলেই গেল, তারপরে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করলেন সীমা, সীমাকে আপনি বিয়ে করেছেন, সংসার করছেন, তো ওই মেয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কি করেছে না করেছে সেটা তো জানার দরকার নাই। তো সেটার জন্য আপনি কেন উল্টো ফার্মেসি থেকে, কোন এক বন্ধুর ফার্মেসি থেকে ওষুধ চুরি করে সেটা আপনি কোন একটা পানীয়র মধ্যে, কোমল পানীয়র মধ্যে মিশিয়ে সেটা খেতে যাবেন, কারণটা কি?
আমি মানে চিন্তা করছিলাম যে সে যে আমার বলছে, এটা তো আমার বোনের ভিতরে ভয় লাগতেছে জিনিসটা, আমার বন্ধু আবার বললো যে এগুলো হ, তো আমি এটা ভুলে থাকার জন্য আর কি, যে দুদিন ঘুমাই থাকবো, যে এটা যেহেতু ওষুধটা খাইলে ঘুমে ধরবে, যে দুদিন আমি আর কি এই মানে টেনশনটা আমার থাকবে না, এই চিন্তা করে আর কি আমি ওষুধ রাখাই।
কিছু কিছু সময় বোকামো আর উজবুকি দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে, এবং গাধার মোমোর মধ্যেও পার্থক্য আছে, বলদামোর মধ্যেও পার্থক্য আছে। হোয়াট এভার দি মানে আমি কি বলবো আসলে, সেন্টেন্স আমি বুঝে উঠতে পারছি না, এবং নাথিং টু সে, এবং এই ধরনের ভুল এগুলো বোকামো না, এগুলো এক ধরনের অপরাধ, অফকোর্স ইটস অ্যান অপরাধ, ক্রাইম, নিজের প্রতি ক্রাইম, এবং কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের এই ক্রাইমের জন্য অনেক বড় শাস্তি দিয়ে দেন। যাই হোক, আপনি চোখে দেখছিলেন না, তারপর?
তারপর আমি তো টাকা দিই, আমি চোখে দিই না। পরে আমার মারে তো বললাম, মা অনেক কান্না করতেছে, আমার বউ অনেক কান্না করতেছে, এগুলো মানে হাসপাতালে অনেক চিলাচিলি হয়ে যেতেছে। তখন ডাক্তার সিস্টার সবে আসলো, আসার পরে মানে ডাক্তারে কিন্তু বুঝতে পারছে আয়া, যে আমি তো স্যালাইনটা এতটুকু দিতে বলছি, সম্পূর্ণ স্যালাইনটা তার চলে গেছে, তার জন্য মনে হয় ওই স্যালাইনের পাওয়ারে আর কি। তখন আমার শরীর কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আমার শরীরে এক ফোঁটা জ্বরও নাই, শরীর একদম ঠান্ডা। মানে ডাক্তার বুঝতে পারছে যে এটার কারণে মনে হয়েছে। তখন মানে ডাক্তার চিন্তা করতেছে যে এটা যদি কোনো বড় কিছু হয়ে যায় তাহলে আমরা তো ফাঁসে যাব। তো ডাক্তার সেদিনকে আমাকে বলতেছে, আপনার এই রোগীকে বাঁচাতে চাইলে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করেন। মানে ডাক্তার এই কথা আমার মারে বাবারে বলতেছে। তখন আমার ঢাকা মেডিকেল নিয়ে আসলো, ঢাকা মেডিকেল নিয়ে আসলো। তখন আমি চোখে দেখি না, আমার বোর্ড মানে তখন হালকা পাতলা আর কি, আমার আইছে মানে কাউকে একটু চিনার চেষ্টা করতেছে, মানে চিনতে পারতেছি। তো ঢাকা মেডিকেল আসার পরে মানে বারান্দায় রাখছে, কোনো সিট খালি নাই, বারান্দায় একটা না 3 দিন শোয়ে রাখছিল, একদম আমি বারান্দার সাথে লেগে পড়ছি, আমার শরীর একদম কঙ্কাল হয়ে গেছে, শরীরে একদম কোনো মাংস বলতে কিছু নাই। আমার বউ তো এগুলো দেখে খালি কান্দে, যে চিন্তা করে যে আমি জীবনের প্রথম আমার বিয়ে হলো, এখন যদি আমার জামাই যদি এই বয়সে মরা যা তাহলে মায়ের সাথে বলবে যে বিয়ের 2 মাস পরে জামাই মরে গেছে, বিধবা হয়ে গেছে, এটা একটা অলক্ষী, এইসব চিন্তা করে আমার বউ খালি কান্দে। তখন আমার একদিন রাতের বেলা আমি মানে টানা পারতেছি বলে আমার মা বলছে আর কি, টানা পারতেছি, তখন আমার মা আমার বউ অনেক চিলাই চিলাই কান্দে। ওকে কান্দা শুনে ডাক্তার আইয়ে দৌড়ে কিছে যে আমার ছেলে তো মরে যেতেছে, আপনার দেখতেছে না বারান্দায় শুয়ে রাখছে। তো ডাক্তার আমার দেখাই তখনই তাড়াতাড়ি অর্ডার দিল যে তারা নিয়ে মানে ইয়াতে ভিতরে নিয়ে যাওয়ার জন্য, ভিতরে নিয়ে গেল। তখন থেকে সেদিন রাতে থেকে আমার চিকিৎসা চলতেছে। তো ডাক্তারের চিকিৎসা করলো, এমনি 10 দিন চিকিৎসা চলছে, একটা না 10 দিন বলে ডাক্তার আমার ছুটি দিয়ে দিচ্ছে। ছুটি দেওয়ার পরে আমার বাসে আনছে, আনার পরে আমি ভালো করে হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না, আমি যদি বয়েও থাকতে পারি না, আমি বসে থাকলে পিছনে আমার একজন ঠেকাতে ধরে রাখা লাগে, আমার শরীরে এক ফোঁটা শক্তি নেই। তো আনার পরে 2 দিন পরে আমি আবার অনেক আমার এরকম লাগতেছে, আমি মানে মারা যাবে এই অবস্থা। আবার তাড়াতাড়ি ঢাকা মেডিকেল নিয়ে আমার ভর্তি করলো। করার পরে একটানা তিন মাস আমার ঢাকায় রাখছে, বলছে এই রোগী সিরিয়াস, এটার ছুটি দিলেই, ছুটি একবার দিলাম আয়সা পড়ছে, আবার এটার জীবন তো সুস্থ না হবে এবং তো রাখবই। তখন আমার একটানা তিন মাস আমি ঢাকা মেডিকেল থাকি, থাকার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কিন্তু আমি চোখে দেখতেছি না। এখন ডাক্তারে বললাম, স্যার আমি তো এখন মনে করতেছি আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমার চোখে তো সমস্যা, আমি তো চোখে দেখতেছি না, এখন এটার একটু চিকিৎসা করেন। পরে বলতেছে যে বাবা তোমার দেখে তো অনেক মায়া লাগতেছে আমার, তোমার মতন আমার একটা ছেলে আছে, তো এই বয়সে তোমার যেরকম হইলো আমি তোমার একটু হেল্প করতে পারবো, কিন্তু আমি একটা ডাক্তারের ঠিকানা বলতেছি ওইখানে তুমি যাইবা, যে আমার কথা বলবা, আমি কাগজ লিখে তুমি সে যতটুকু পারে তোমার দেখবো। তখন কাগজ লিখে আমার ছুটি দিয়ে দিল, আমি এই কাগজটা নিয়ে পরের দিনকেই আমার আব্বারে নিয়ে ইসলামিক চক্ষু হাসপাতালে গেলাম। যাওয়ার পরে ওইখানে আমার ওই যে ডাক্তারের কথা বলছিল আর কি, সেই ডাক্তারের খুঁজা বাইর করলো আমার আব্বা, আমার এক জায়গায় বসে রেখে খুঁজা বাইর করার পরে ডাক্তারের হাতে কাগজটা দিল। ডাক্তার বললো রোগী কই, বললো যে ওই জায়গায় বসে রাখছি, বললো আচ্ছা তুমি রোগীকে নিয়ে আসো। তো আমার আব্বা আমার এসে নিয়ে গেলো, ডাক্তার আমার দেখা মানে বলতেছে যে এই ছেলের এরকম হয়েছে। তখন ওই কাগজের ভিতরে কি লেখা ছিল না ছিল এটা আমরা কিন্তু জানি না। হ্যাঁ, ডাক্তারের কাগজ দেখা মানে বলতেছে এই ছেলের এই অবস্থা হয়েছে, মানে ডাক্তারে বললো লেখছিল যে মানে ওষুধের পাওয়ার আর কি চোখ এরকম হয়ে গেছে, এগুলো লেখছিল আর কি। তখন আর কি ওই ডাক্তার আমার বলতেছে যে তুমি দেখো তো এদিকে তাকায়া দেখতে পারো নাকি, আমি বললাম না, মানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে মানে পরীক্ষা করতে তার খালি মানে ডাক্তার আফসোস করতেছে যে কি হয়েছে মানে কি হইলো এইটুক বয়সে পোলাডার, ডাক্তার পরীক্ষা করতে স্যার আফসোস করতেছে। পরে আমার বলে কি যে তুমি একটা কথা বলে কি মনে কষ্ট পাইবা, আমি বললাম না বলেন স্যার। বললো তোমার ফ্যামিলিতে কে কে আছে, আমি বললাম আমি আমার ছোট বোন আর কেউ নাই। পরে বললো আহা তুমি একটা ছেলেই, হ্যাঁ এরকম হয়েছে, এখন তো তোমার চোখের রক যা আছে মানে সব শুকাই গেছে আর কি। ডাক্তার বলতেছে যে চোখের রক শুকাই গেছে তার জন্য তুমি চোখে দেখতে পারতেছো না। আমি পরে এই কথা শুনে কান্না করে দিছি, পরে ডাক্তারে বললাম স্যার এটা কি আর ভালো হইবো না। পরে বলতেছে দেখো 100%-এর ভিতরে 99% ভালো হয় না, 1% ভালো হওয়ার সম্ভাবনা আছে, তারপরে যদি আল্লাহ যদি তার দিকে তাকায় তাহলে সে না, এই কথা বললো যে তারপরে তুমি ওষুধ খাইতে থাকো, যদি ভালো হয় তাহলে তো হলি, আর যদি না হয় তাহলে তোমার কপাল, এই কথা ডাক্তার আমার বললো। বলে ওষুধ লেখে দিচ্ছে আপনার এক সপ্তাহে 1,000 টাকার ওষুধ লাগে। এদিকে আমার বাবা আমাদেরকে দেশে চলে গেছে, এদিকে আমার মা আমার পিছনে দৌড় করতেছে, আমার বউ তখন গার্মেন্টস করতেছে, যে চিন্তা করতেছে যে সবাই যদি এক রোগীর পিছনে দৌড় পারি তাহলে তো খাওয়া লাগে, ঘর ভাড়া আছে, টাকা পয়সা লাগে, এখন তো দুইটা ঘর ভাড়া নিছি, দুইটা ঘরে মাসে 4,000 টাকা ভাড়া, 2,000 টাকা করে ঘর ভাড়া, তারপর আর ফ্যামিলির দিকে খরচা আছে, কেউ যদি ইনকাম না করে তাহলে তো আর চলবো না। তো আমার বউ ইনকাম করতেছে, গার্মেন্টস চাকরি করতেছে, এদিকে আমার মা আমার দৌড় করতেছে, এদিকে আমার মা বলতেছে কি যে ডাক্তারে তো বললো চোখ আর ভালো হইব না, তো সপ্তাহে 1,000 টাকা ওষুধ লাগে, মাসে 4,000-5,000 টাকার দরকার, তো ওষুধ খাওয়া কি বন্ধ করে দিবি। আমার বউ এই কথা শুনে বলতেছে না মা, ওর আমি শরীরে রক্ত বেঁচে হলো আমি চিকিৎসা করাম, কিন্তু আপনি ওষুধ খাওয়া বন্ধ করেন না, ওষুধ খাওয়া এই যে যদি ভালো হইলে হইলো না হলে মনে করবো আমার কপালে ছিল এটা, এর জন্য এতটুকু হয়েছে, আমার বউ এটা বলতেছে। বলার পরে এখন চিন্তা করলাম যে আসলে তো মায়ের কথাটা বলছে ঠিক, যে আমার বউ কামাই করে 7,000-8,000 টাকা, এটা দিয়ে 4,000 টাকা ঘর ভাড়া দেয় গেল, তারপর সংসার তো চলে না, আমার মা একটা কাজ নিল 4,000-5,000 টাকা বেতন পাইতো, ওই কাজ দিয়ে টুকটাক করে কোন রকম সংসারটা চলতো। তখন কাই আর কি আমার বউয়ের পেটে বাচ্চা আসে, 3-4 মাস যাই বুঝতে পারে না, হঠাৎ করে অফিসে অজ্ঞান হয়ে পড়ে যা, তো ওইখান থেকে ফোন দেয় অফিস থেকে আমার মা যায় নিয়ে আসে, এসে ডাক্তার ডাক্তার দেখালো, পরীক্ষা করতেছে, করার পরে ডাক্তার বলতেছে যে আপনি মানে ওই মা হতে চলেছে আর লেগা এরকম হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে যেতেছে।
মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে ছোট্ট একটা বিরতি মাত্র 5 মিনিট পরই ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই, সবগুলো গল্পকে সাজিয়ে সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে আমাদেরকে ফোন দিতে হবে, ফোন নম্বরটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, এটা হচ্ছে রকমারি ডট কম এর নাম্বার, রকমারি ডট কম এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আর যে কি আর যাহা বলিব সত্য বলিব বইটি চাই, এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন মোর্শেদের জীবনের অপ্রিয় সত্য। মোর্শেদ, আমরা যেখানটায় ছিলাম তারপর
তো বাচ্চা বেড়া তো লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে এই কথা শোনার পরে আমার মা বলল যে এই কামাই উজগার নাই, এখনকার যদি বাচ্চা হয় তাহলে কেমনে চলবো। আমি পরে শুনে অনেক খুশি হয়েছি যে যদি বাচ্চাটা হয়ে যায় আমি যেরকম হয়ে গেছি এই উচিলায় অথবা বউ আমার থাকতে পারে, আমার থেকে নাও যেতে পারে বাচ্চাটার মায়াতে। আমি শুনে অনেক খুশি হয়েছি। তো আমার বউ অনেক মাসে বলে যে তুই বাচ্চা নিস না, বাচ্চা নষ্ট করে ফেল, এখনকার তোর জামা এরকম হয়েছে যদি ভালো নাও তাহলে তুই কই যাবি, বাচ্চা নিয়ে কেমনে চলবি, তোর লাইফ কি এতটুকু যে অবস্থা আছে এখন মানুষ দেখলে বলবো যে তোর বিয়ে নেই, ভালো ছেলে বিয়ে করতে পারবি, এই কানার ভাত করে খাওয়া লাগবো না। এমন তখন মানুষ এরকম করে ভালো শুরু করলো। তখন আমার বউ বলতেছে কি যে না, এই আমার কপালে যা আছে তাই হবে, আমি ওরে ভালো দেখে বিয়ে করছি, এখন আমার কপালে এতটুকু ছিল আমি মনে করি এর জন্য আমি ওরে কখনোই ধরে যাবো না, আমি ওরে ধরে যদি চলে যাই তা আরেকটা বিয়ে করি সে যদি আবার পঙ্গু হয়ে যায় তার থেকে কই যাবো। আমার বউ এই কথা মানুষের বইলা দেয়। আমার শ্বশুর শাশুড়ি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমার বউ যায় না। কিন্তু এরকম কথা বলতে আমার বউ যখন 9 মাস বাবু পেটে নিয়ে আমার বউ কাজ করে, 9 মাস কাজ করলো, মানে সংসারে চিন্তা করে কাজ করছে, এখন আর পারতেছে না। এখন আমার বলে কি দেখো আমি তো সিঁড়ি দিয়ে উঠতে পারি না বাচ্চা পেটে নিয়ে, এখন আমার অনেক কষ্ট। আমি পরে বললাম যে যাই হোক তুমি সামনে মাসের থেকে চাকরিটা বাদ দাও। আমার মা বললো আচ্ছা তুই চাকরিটা বাদ দে আমি কাজকাম করি, তো দুজনের বাসায় পাড়াই দেই, দেশে পাড়াই দেই, তাহলে তো এই ঘর ভাড়া গুলা লাগতো না, আমি যে বাসায় কাজ করি এই বাসায় থাকতে পারবো, এই জায়গায় যে ঘর ভাড়া গুলা দেয় এগুলো তো দেশে পাড়াই দিলে তোর খাইতে পারবি। আমি বললাম না মা দেখি বাচ্চাটা হোক তারপরে দেশে চলে দেয়, ওই জায়গায় তো দেশে আমার লোক নাই, কোনো লোক নাই, বাচ্চাটা চলে তো দেখবো কারা, এই জায়গায় বাচ্চা হইলো তো আমার ছেলে বাচ্চা হইলো আর কি। আমার বউ হওয়ার পরে আমার মা 4,000 টাকা বেতনের কাজ করে, আমার বউ চিন্তা করলো যে 4,000 টাকা দিয়ে আমার সংসার চলবো না, 21 দিনের বাচ্চারা কেয়া আমার বউ গার্মেন্টস করবো, মানে এই সিদ্ধান্ত নিল। আমার বাচ্চার বয়স যখন 21 দিন
তখন আপনি পুরোপুরি চোখে দেখেন না?
না, পুরোপুরি চোখে দেখেন এক একা চলতে পারি না, সারাদিন ঘরে বসে বসে থাকি। তো আমার বউ চিন্তা করলো যে মানে আমি চাকরি করবো, 21 দিনের বাচ্চা রাইখা আমার বউ চাকরি করবো, তখন এই কথা আমার বললো। আমি বললাম না মানুষে তো শুনছি যে 6 মাস মায়ের বুকের দুধ খাওয়া লাগে, তো এখন আমার বাচ্চার বয়স হচ্ছে 21 দিন, আজকে আমার কপালে এরকম দেখে আসেন আমার তোমার গার্মেন্টসে যাওয়া লাগে, না হলে তো গার্মেন্টসে যাওয়া লাগতো নলি। যাই হোক আমি তুমি 3-4 মাস থাকো, থাকার পরে আমার মা জিডি ইনকাম করতেছে, আমরা লবণ ভাত ওইলেও খাই কইরা খাইয়া দেয়া কষ্ট মষ্ট করে, আমার বাচ্চারা একটু বড় হোক যখন মানে হামুক করবো তখন তুমি মঞ্চলে যাই, বলতেছে না আমি যাবো এখনই, এই টাকা দিয়ে সংসার চলবো না। আমি বললাম যে দুধ কিনতে তো টাকা লাগবো, বাচ্চারা তো আর এমনি রাহা দেবো না, দুধ খাওয়ানো লাগবো না। পরে বলতেছে তুমি চিন্তা করো না, এটা আমার মাথায় বুদ্ধি আসছে। আমি পরে বললাম কিরকম, পরে বলতেছে চলো মারের কাছে বাচ্চারা রেখে আমার নিয়ে বলতেছে যে ডাইসা একটা ডাক্তার দোকান থেকে 2টা ফিটার কিনছে, কিনে সেরা। আমি বললাম দুধ কিনলো না ফিটার কিনলো, পরে বলতেছে দুধ কেনা লাগবো না, প্রতিদিন সকালবেলা করে যখন যামু তখন মানে দুধ চাপা বাইর করে 1 ফিটার করে রেখে দাম উঠে, মানে 1টা পর্যন্ত খাওয়াবে, আমি তো আবার 1টা বাজে আসমু, আসার পরে 1টা বাজে আমি ভাত খাই আবার বাচ্চারা দুধ খাওয়াই আবার চাপা ফিটার ভরে দেওয়া দাম ওইটা দিয়ে আমি করে চলবো। তো আসলাম ফিটার নিয়ে, আসার পরে মারে বললাম যে মা ওই তো গার্মেন্টসে যাইতেছে কি কব, পরে বলতেছে আচ্ছা যাক গার্মেন্টসে যাক আমি বাচ্চা পালতে পারবো সমস্যা নেই, এখন বউ যেহেতু চাকরি করতে চাইতেছে এটা কে সংসার চলতেছে না। তো এরকম সকালবেলা আমার বউ ঘুম থেকে ওইটা গোসল টুসল করে মানে দুধ চাইবে যাবে 1টা ফিটার বললো, বইরা এই বাচ্চারা দিয়া যখন যাইবে তখন খালি কানতেছে যে এতটুকু বাচ্চা তো আমার গার্মেন্টস করা লাগে, আজকে আমার কপালে এতটুকু দেখে আসে না, আমি অন্ত আমি চাইলে যাইতে পারি কিন্তু এর তো যাম এর তো কেউ নাই, যদি মা মরে যায় তাহলে এই পৃথিবীতে আর কেউ নেই এর, তো এর তো আর কই যাবো, আমার বাচ্চা হয়ে গেছে আর কই যাবো, যা কপালে যা আছে তাই হোক। এখনকার ফিটারটা বইরা দুধ দেওয়া বসে গেল, যাওয়ার পরে আমার মা এই বাচ্চাদের দুধ খাওয়াইতেছে পালতেছে আস্তে আস্তে, এরকম কথা বলতে বাচ্চার বয়স হইলো আপনার 3 মাস, এন্ড কেমনে চলবো সংসারটা, মানে আমার বউ যেটা বেতন পায় এটা তো চলতেছে না, খুব কষ্টে দিন দিন যাইতেছে। তারপর আমার বউ বলতেছে কি যে আমি এক কাজ করি আমার বাপের বলি যে আব্বা তুমি একটু আমাকে হেল্প করো, আমাকে অনেক কষ্টে দিন কাটতেছে। আমি বললাম আচ্ছা বলো, তোর বাপেরা বললে, বলার পর ওর বাপে প্রতি মাসে মাসে 1 বস্তা করে চাউল দিত, ওই চাউলের টাকা আর বাইসে যাইতো, ওই টাকা তার সংসার চলতো সুন্দর। আরো মানে আমার আব্বা যে দেশে ছিল আমার আব্বারে বললাম, আমার আব্বা আয়সা আমার বাচ্চার একটু দুধ মুখ কিনে দেওয়া যেত, মানে মানুষ আসতো আয়সা আমার দেখতো এরকম অবস্থা দেখা যাইতে সময় আমার হাতে 500-1,000 টাকা দেওয়া যেত, ওই টাকা দিয়ে আমার বাচ্চারা দুধ খাইতাম, বাচ্চারা দেখতো দেখা এরা খালি মানুষে পস্তাইতো যে আহারে কি ছেলের কি বাচ্চা হয়েছে, কিন্তু ছেলেটারে দেখতে পারতেছে না। এই কথা হইনি আমার মনটার ভিতরে আরো কষ্ট লাগতো যে আমি জীবনের সবকিছু দেখছি, পৃথিবীতে সবকিছু দেখছি কিন্তু আল্লাহ আমার একটা প্রথম প্রথম একটা ছেলে দিছে
আপনি দেখতে পারেন
কিন্তু আমার ছেলেরাও তো আমি দেখতে পারি না, এটা হচ্ছে সবথেকে আমার মনের বড় কষ্ট, আর কোনো কষ্ট নেই। আমি সবকিছু দেখছি জীবনে কিন্তু আমার বাচ্চারা রাইস বন্ধু আমি দেখতে পারি না, এমনকি আমার বাচ্চার বয়স আড়াই বছর হয়ে গেছে। আব্বা আব্বা যখন ডাকে তখন মনটা একদম ফেটে দেখে, কিন্তু এখন আমার কাছে নাই। আমার
আপনার চোখটি কি আর কখনোই ভালো হবে না?
মানে ওই ডাক্তার, একটা ডাক্তার দেখেছিলাম প্রাইভেট ডাক্তার, উনি বলছিল যে 4-5 লাখ টাকা লাগবে চোখ ভালো হয়ে যাবো। এখন 4-5 লাখ টাকা দূরের কথা, 1 লাখ টাকা তো যোগানের মতন ইয়া নেই, 4-5 লাখ কিভাবে যোগাম? তারপর আমার বউরে বললাম, আমার বউ বলতেছে 1 লাখ টাকা আমি গেছে নেই, 4-5 লাখ কেন যোগাম? কিন্তু এই কথা শুনে আমি যে যখন ভালো ছিলাম, ডান্স মান শিখাইতাম পোলা বানিয়ে, আমার বন্ধু বান্ধব ছিল, ওগুলো আমি বললাম। বলার পরে ওরা বলতেছে কি, দেখে আমরা বন্ধু লাগে মানুষের কাছে দরকার বলে হাত বাড়াম, হাত বাড়ায় তোর আমরা টাকা তুলে দিব। এখনকার মানে তারা আমার 50,000 টাকার মতন তুলে দিয়েছিল, কিন্তু তার বেশি পারেনি। 50,000 টাকা তো কিছু হবে না, টাকার দরকার 4-5 লাখ, তো 50,000 টাকা তুলে দিয়েছিল। আমার বন্ধু বান্ধবে এই টাকা দিয়ে আর কি আবার মানে ডাক্তারে দেখালাম, বললাম যে স্যার আমরা তো গরিব মানুষ, 4-5 লাখ টাকা তো জীবনে ঝুঁকাইতে পারবো না। এখনকার আমার চোখ কি এমনিতে বাংলাদেশে মানে চিকিৎসা মিকিৎসা করলে কি ভালো হইব না? পরে বলতেছি কি যে, না বাবা তোমার চোখ তো এরকম ভালো হইব না, কিন্তু আমি একটা ওষুধ লেগে দিতেছি, এটা খাইবা, আর আমি কিছু শাকসবজি খাইতে বলবো এটা খাইবা, যদি তোমার কপালে মানে ভাগ্য থাকে তাহলে আস্তে আস্তে দৃষ্টিটা ফিরাইতে পারে। এখনকার মানে ডাক্তার ওষুধ লেগে দিল, এরকম ওষুধ এক একটা দাম 30 টাকা করে, তিন বেলা খাওয়া লাগে।
আপনার এই যে ভুল, সেই ভুলটাকে আপনি আসলে কিভাবে বলবেন, বা আপনি কেনই বা বলতে আসলেন আজকে লাখ লাখ মানুষের কাছে আপনার এই অপ্রিয় সত্যগুলো?
আমি আজকে বলতে আসলাম যে মানে মানুষের এখনকার সমাজের ভিতরে প্রেম ভালোবাসাটা বেড়ে গেছে। মানুষ যে প্রেম করে, একটা প্রেমিকা যদি একটা কথা বলে তার জন্য হাত কাটে, তার জন্য ঘুমের ওষুধ খা, কিন্তু আমিও যদি সেদিনকে ওষুধটা না খাইতাম, আমার মনে কো যে সেই
এখানে প্রেমিকের কি বিষয় থাকলো? আমি প্রেমিকের কোনো বিষয় পাচ্ছি না, আমি পাচ্ছি আপনার বোকামো। কারণ আপনি তো তখন মেয়েটাকে ভালোবাসতেন না, আপনি অলরেডি সীমাকে ভালোবেসে বিয়ে করেছেন, করেছেন না? আপনি ভয়ে যাতে করে আপনার ঘুম ঠিক মতো হয়, সে কারণে আপনি এই ঘুমের ওষুধকে অন্য ওষুধ আপনি কোন একটা কোমল পানীয়ের মধ্যে মিক্স করে আপনি খেয়ে ফেলেছেন এক পাতা ওষুধ। এটা কি প্রেমের জন্য ছিল নাকি ভয়ের জন্য ছিল?
এটা হচ্ছে ভয়ের জন্য এক পর্যায়ে,
অ্যাকচুয়ালি সো এটা একটা বোকামো ছাড়া কিছুই হয়নি। আপনি বিষয়গুলো আরো শেয়ার করতে পারতেন অনেকের সঙ্গে, কিন্তু এটাই বলছি যে কখনো কখনো বোকামোটা অনেক বড় ধরনের অপরাধ, এবং এগুলো ভুল, এবং ভুলগুলোর শাস্তি ভয়াবহ রকমের শাস্তি হয়ে আসে। ডক্টর তাজুল ইসলাম, সবকিছু মিলিয়ে আপনি যদি মনোবৈজ্ঞানিক জায়গা থেকে ব্যাখ্যাটা করেন তাহলে কিভাবে করবেন?
কিভাবে দুর্ঘটনা ঘটে যায়, খারাপ কিছু ঘটে যায়, এটা বলা চল ধরন মোস্টেড অত্যন্ত বালা একটা ছেলে, কারণ নৈতিকতা ছেলে, আজকাল এইরকম ছেলে পাওয়া মুশকিল। সে একটা মেয়ের সঙ্গে ভালো লেগেছিল, তার সঙ্গে তার পরিচয় হয়েছিল, তার সঙ্গে অনেকটা প্রেমের সম্পর্ক হয়ে গেছিল, কিন্তু পরে সে যখন জানলো ওই মেয়েটা বিবাহিতা, তখন সে এখান থেকে সরে এসে কতজন ছেলে আমাদের এই বর্তমান সমাজে চিন্তা সাহস করে বা পারে একটা মেয়েকে ভালো লাগার পরও বিবাহিত জেনে সরে আসে? আমরা তো গতকালও খবর পাইলাম যে বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্ক করে দুজনে মিলে মহিলার স্বামী এবং তার মেয়েকে পর্যন্ত মেরে ফেলছে, শাহিন নামে ওই ছেলেটা। অর্থাৎ যেখানে আরেকজনকে হত্যা করে ফেলায় প্রেমের জন্য, তথাকথিত একটা মহিলার জন্য, বিবাহিত মহিলা জেনেও, সেখানে কিন্তু মোর্শেদ অত খারাপ তো হয়ই নাই, সে নিজেই ওই বিবাহিত মহিলাটাকে সরে এসেছিল। কিন্তু এখানে লক্ষণীয় যে ওই মহিলা কিন্তু তাকে ছাড়ে নেই, তাই ছিল তার সঙ্গে সম্পর্ক রাখছে, কিন্তু মোর্শেদ বিবাহিতার সঙ্গে তাকে প্রত্যাখ্যান করেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা উৎসাহজনক খবর। সবাই যারা শুনছেন তারা নিশ্চয়ই শিখবেন যে শিশুরা ছেলে আছে মোর্শেদের মতন, যারা নৈতিকতা এবং বাস্তবতা এবং ভালো মন্দ ব্যাপারটা বুঝে তারা সেটা করে, কিন্তু এই সমস্ত মেয়েদের মহিলাদের থেকে একটু সাবধান থাকা জরুরি। এবং মোর্শেদ সেটা করেছিল, কিন্তু দুর্ভাগ্য সেটা পায়নি। সে পরে যখন বিয়ে করলো আরেকটা মেয়ের সঙ্গে, তখন ওই মহিলা খুবই ঈর্ষান্বিত হয়ে তাকে হুমকি দিল যে তোমার তুমি তারিফ করেছি, তুমি পাগল হবা, মরে যাওয়া। এখন দুর্ভাগ্য হচ্ছে যে তারিফ করলে যে মানুষ পাগল হয় না, মরে যায় না, এই জিনিসটাও আমাকে জানতে হবে। কিন্তু এখানেও মানে বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিল, সে বলছিল যে না তাবিজে কিছু হয় না, কিন্তু ওখানে একজন লোক বসেছিল, দোকানদার যে ছিল সে বলে যে না তাবিজ করলে হয়, আমার এরকম একজন লোক জানা গেছে যে তাবিজে সে মারা গেছে। এই যে মানুষের ভিতরে ধারণাগুলি, ভুল এবং মিথ্যা ধারণাগুলি লোকে আছে যে তাবিজ বলে মারা গেছে, এই যে কথাটা বলা এবং এইভাবে বলে আরো 10 জনকে মানে এই মিথ্যা এবং ভুল ধারণাগুলি মাথার ভিতরে ঢুকে দেওয়া, তাবিজে আসলে কিছু করা যায় না, তবুও বিশ্বাস করে আমাদের সমাজে বিশ্বাস ঢুকে পরিচয় দেওয়া হয়েছে যে নাতাদির অনেক কিছু করে, এবং এই যে মানুষের কথা, দশজনের কথা যে অন্য মানুষের উপর প্রভাব ফেলে এবং খুব খারাপ প্রভাব ফেলে, সেটা একটা উদাহরণ এখানে। আসলে আমরা ভালো থাকতে চাইলেও বা আমাদের জ্ঞান বুদ্ধি ভালো থাকলেও আশেপাশে দশজন যদি বলে দশচক্রে ভগবান বুদ্ধ একটা কথা বলা হচ্ছে, দশের জনে যদি মিথ্যা কথাও বলে বা ভুলও বলে সেটাই কিন্তু গ্রহণ করতে হয়, এবং মুসলিমের সাথে তাই হয়েছে, এবং সে বাঁচিয়ে গেছে হয়তো তাদের জন্য তার কোনো ক্ষতি হতে পারে। এই যে আতঙ্কের কারণে, আতঙ্কের কারণে তখন সে ঘুমের ওষুধ ওখান থেকে নিতে চেষ্টা করেছিল, সে হয়তো ঘুমের ওষুধ নিতে চেষ্টা করে সে ভুল করে নিয়ে চলে গেছে। এটা মূলত তার ওই আতঙ্কের জন্য, আতঙ্কের জন্যই সে ঘুমের ওষুধ খেটেছে, এবং আতঙ্কের কারণেই হয়তো ওষুধ বাছাই করতে তার ভুল হয়ে গেছিল। এবং এই যে ভুল, এবং তিন নম্বরে যেটা কথা সবার জন্য আমি যেটা বলতে চাচ্ছি, ভুল ওষুধ, ওষুধ যত তত্ত্ব আমরা যখন তখন খেয়ে চলি,
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স। যাহা বলিব সত্য বলিব, বারবারই বলি আবার বলবো, সবসময় বলি, সবসময় মানবেন এবং সবসময় যে জিনিসটা মেনে চলার চেষ্টা করবেন সেটা হলো, একজনের ভুল আপনার জীবনে না হোক, একজনের ভুল আপনার জীবনের শিক্ষা হোক। অনেক ভালো থাকুন আজকের মতো, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.